This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আরজিকে প্রিয়া আপনার সঙ্গে রয়েছে আরজিকে প্রিয়া টিম। আরো একটি রবিবার এবং আরো একটি পর্ব যাহা বলিব সত্য বলিব, একবার আনকাট একটি পর্ব। যে পর্বে মুখোমুখি হবে আজকে একজন বন্ধু, যার সম্পর্কে আমরা জানবো একটু পরেই। তবে তার আগে বলে নেই, যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো অকপটে স্বীকার করতে পারেন, চাইলে আপনার নিজের নাম প্রকাশ করে কিংবা নাম গোপন রেখে। আজকে এমন একজন বন্ধু রয়েছেন আমার সঙ্গে, তার কাছ থেকে আমরা জানবো তার জীবনের অপ্রিয় সত্যগুলো। তবে তার আগে বলে নেই, আপনি যদি এখানে আসতে চান সেক্ষেত্রে নিয়ম দেওয়া হচ্ছে, প্রথমে লিখবেন JBSB, আবারও বলি, প্রথমে লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনাদের টেক্সট থেকে আমরা নির্বাচন করব কোন বন্ধুটি আগামী রবিবার এই আসনটিতে বসতে যাচ্ছেন সত্যের আসনে এবং লাখো মানুষের সামনে জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে যাচ্ছেন। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি কি বলতে চান আজকে সেটা পুরো অনুষ্ঠান জুড়েই উদ্ঘাটিত হবে, কিন্তু তার আগে বলে নেই, পুরো অনুষ্ঠান জুড়েই থাকছে SMS পোল। SMS পোল খুবই গুরুত্বপূর্ণ এবং SMS পোলে কোনো একটি বিষয় যদি বিশ্বাস কিংবা অবিশ্বাসের দোলা চলে নিপাতিত হয় কিংবা প্রশ্নবিদ্ধ হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা SMS পোলের আশ্রয় নিব। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, আজকে থেকে যাহা বলিব সত্য বলিবতে নতুন একটি বিষয় যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে বিশেষজ্ঞ প্যানেল। আমাদের যাহা বলিব সত্য বলিবতে থাকবে বিশেষজ্ঞ প্যানেল এবং সেই বিশেষজ্ঞ প্যানেলে থাকবেন সমাজের বিশিষ্ট জন, যাদেরকে আমরা বিভিন্ন ভাবে চিনে থাকি, যাদের কাজকর্মের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই বিশিষ্ট জনের যে কোনো একজন আজকের পুরো গল্পটি শুনবেন এবং পুরো গল্পটি শোনার পর আজকে যে অতিথি রয়েছেন তার সম্পর্কে তিনি মূল্যায়ন করবেন, তার সম্পর্কে তিনি যদি কিছু বলতে চান তো বলবেন। অনুষ্ঠানের একেবারে শেষে অর্থাৎ সত্য উদ্ঘাটনের একেবারে শেষে গিয়ে আমরা তার মতামত জানবো। এবং প্রথমে বলে নিচ্ছি, আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক সাদেকা হালিম। তিনি হচ্ছেন আজকে বিশেষজ্ঞ প্যানেলের গেস্ট। আমাদের যিনি আজকে গেস্ট রয়েছেন তার সম্পর্কে মন্তব্য করবেন এবং তার পুরো ঘটনাটি তিনি মনোযোগ দিয়ে শুনবেন। ওকে, তবে তার আগে আমরা জেনে নেব আমাদের কাছে এই মুহূর্তে কে আছেন তার জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করবার জন্য। আজ সুমনের কাছ থেকে।
খুব সাবধানী আর উৎসাহী এক মানুষ দীপু। বাবা সরকারি চাকরিজীবী হওয়ার সুবাদে ছোটবেলা থেকেই বিভিন্ন জেলায় ঘুরে বেরিয়েছেন। তিন ভাই আর এক বোনের মধ্যে দীপু ছিলেন সবচেয়ে চঞ্চল, তবে লেখাপড়ায় বেশ ভালো ছিলেন। ছোটবেলা থেকেই অবসর সময়ে তার মাথায় খেলত বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা, চেষ্টা করতেন নতুন কিছু উদ্ভাবন করার। সেই চেষ্টা থেকেই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বগুড়া জেলায় প্রথম হয়েছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় ভাই ছিল তার ছোটবেলার আদর্শ ব্যক্তিত্ব, চাইতেন বড় ভাইয়ের মতো একজন সৎ মানুষ হতে। তবে চাকুরি ক্ষেত্রে এসে তার বসের আদর্শ আর ব্যক্তিত্ব তাকে বেশ প্রভাবিত করেছিল। সবসময় চেষ্টা করেন স্মার্ট থাকার, খেতে পছন্দ করেন গরুর মাংস, পোশাকের বেলায় জিন্স আর টি শার্ট। জীবনের কাছে দীপুর খুব বেশি চাওয়া নেই, আপাতত যেমন আছেন এভাবেই যেন বাকি জীবনটা কাটাতে পারেন। এই স্থিতিশীল জীবনে আসার পথে ফেলে এসেছেন এক অস্থিতিশীল জীবন। সেই ফেলে আসা জীবনের বর্ণনা দিতে আজ দীপু হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
বুঝতে পারছেন প্রিয় শ্রোতা, দীপু রয়েছে আজকে আমাদের সঙ্গে এবং দীপুর কাছ থেকে আমরা জানবো তার জীবনের অপ্রিয় সত্যগুলো। দীপু, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি এরকম একটি অনুষ্ঠানে সাহস করে এসছেন, এবং আমি স্বভাবতই সবার কাছে যে প্রশ্নটি রাখি প্রথমে সেটা হচ্ছে যে এরকম একটি অনুষ্ঠানে আপনি কেন আসলেন? আপনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না, একটু বলবেন যে যাহা বলিব সত্য বলিবতে আপনি কেন আসলেন?
আমি আসছি এই কারণেই যে আমার জীবনে অনেকগুলো ভুল আছে, অনেকগুলো ভুল বাধ্য হয়ে করতে হয়েছে বিভিন্ন কারণে, যে ভুলগুলো আমি না করলেও পারতাম। আর এই ভুলগুলো যেন আমাদের যারা আজকে শুনছেন তাদের মধ্যে থেকে যাতে কেউ না করেন, এই অনুরোধটা জানানোর জন্যই আজকে এখানে আসা।
আপনার উদ্দেশ্য মহৎ এবং এখানে যারা আসেন তারা প্রায় প্রত্যেকেই এই কমন উদ্দেশ্যটা সাথে করে নিয়ে আসেন। প্রিয় শ্রোতা, ব্যাপারটি মাথায় রাখবেন, যারা এখানে আসেন তাদের প্রত্যেকেরই উদ্দেশ্য হচ্ছে যে তার মতো ভুল যেন জীবনে কেউ না করে। আজকে যিনি আমাদের এখানে আছেন তার নাম হচ্ছে দীপু, দীপুর মোটোটাও হচ্ছে এক, এবং দীপু নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো একের পর এক প্রকাশ করে যাবে। এখানে বলতে চাই দীপুর মতো আপনিও আসতে পারেন আমাদের এখানে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করবার জন্য, চাইলে নিজের নাম কিংবা ছদ্মনাম বলে। আপনার আসার জন্য যে নিয়ম সেটা হচ্ছে প্রথমে আপনি সেলফোনে লিখবেন JBSB, JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। দীপু আপনি তৈরি?
জি।
ওকে দীপু তৈরি হয়ে গিয়েছে এবং আমরা যাচ্ছি জীবনের সেই চরম অপ্রিয় মুহূর্তগুলোতে, চরম অপ্রিয় সত্যগুলোতে। আমরা ঠিক জানি না যে আজকে দীপুর এই অপ্রিয় সত্যগুলো আমাদেরকে কোন জায়গাটায় দাঁড় করিয়ে দেবে। দীপু আপনি কোথা থেকে শুরু করতে চান?
ছোটবেলা থেকেই শুরু করতে যাচ্ছি।
জি প্লিজ।
আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, কিছুদিন পর পরই বদলি হইতেন।
কি করতেন উনি?
উনি একটা সরকারি প্রতিষ্ঠানে জব করতেন।
আপনি ডিটেল বলতে যাচ্ছেন না?
জি।
ওকে ঠিক আছে।
তো আমি যতটুকু মনে পড়ে, আসলে ছোটবেলার একটা বাচ্চার জীবনটা বিষণ্ণতা কেন হয় এটা আমি অনুভব করছি। যেহেতু আমাদের মতো ফ্যামিলি যারা বদলির চাকরি করে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে যখন চলে যায়, কেউ খেয়াল করে না তার বাচ্চাটার মনের অবস্থা কি হতে পারে। যেহেতু ছোটবেলায় তার খেলার সাথী গুলাকে হারিয়ে আরেক জায়গায় চলে যায়,
ওখানে কি নতুন সাথী পেতে অনেক
সময় লাগে, পুরাতন সাথী গুলার কথা মনে করে তার কিন্তু ভিতরে একটা মানে সমস্যা কাজ করে, মানসিক অবস্থা, হ্যাঁ অনেক কিছু হয়ে যায় যেটা আসলে বাবা মা অনেকেই খেয়াল করেন না। এটা তো আমারও এরকম হইতো। 87 এর কথা, ওই সময় আমরা বগুড়া শহরে, আমার বাবা বদলি হয়ে আসেন
বগুড়া শহরে।
জি।
ওকে।
তো এখানে এসে আমার ছোটবেলা খেলার সাথী গুলোকে হারিয়ে ফেলছিলাম।
কত বছর বয়সে একটু বলবেন?
তখন ক্লাস ফাইভে
পড়ি। ক্লাস ফাইভে পড়ার মধ্যে তখন? ওকে।
তখন আমি একা একা খুব চলতাম, নতুন কারোর সঙ্গে চলতে পারতাম না। আর একটা কথা বলে রাখি, আমি ছোটবেলা থেকেই খুব ভালো এক্সপিরিয়েন্স ছিলাম, ক্লাস 7 পর্যন্ত ফার্স্ট বয় হয়েছিলাম।
বাহ, চমৎকার।
পড়াশোনা করতাম, বাট বগুড়া আসার পর শহরের ছেলেরা যেমন হয় একটু ঘোরাফেরা এটা একটা করে, বন্ধু বান্ধবদেরকে দেখতাম, আর আমারও ওইরকম দু একটা বন্ধু জুটে যায়। তো আমি তখন ওদের সঙ্গে মিশতে লাগলাম। ফার্স্ট ক্লাস ফাইভে থাকতে আমি স্মোকিং করি, প্লাস আমি যেহেতু এখানে যা বলিব সত্য বলিব বলতে আসছি, আমার মনে কোনো দ্বিধা নেই, আমি বলছি। ওই বয়সে আমি তখন আসলে এই জামানার মতো কম্পিউটার বা সিডি এগুলো ছিল না, তখন ভিসিআর ভিসিপি এগুলো ছিল, এগুলো সবার বাড়িতেও ছিল না। এগুলা বগুড়া শহরে দেখতাম বিভিন্ন বাজার বা অন্য ইয়াতে এরা সিনেমা হলের মতো ইউজ করতো এবং দর্শকদেরকে দেখাইতো টাকার বিনিময়ে, 5 টাকা 10 টাকা টিকিটের মাধ্যমে।
ওকে।
তো আমরা ওই ভিসিআর এ ছবি দেখতাম তখন।
আচ্ছা।
দিনের বেলায় হিন্দি ছবি দেখতাম, সন্ধ্যা বা রাতের বেলায় এরা কিছু পর্ণ ছবি মানে দেখাতো। আমরা অতটুকু বয়সেই 2-3 করে যেতাম ওই ছবিগুলো দেখতে।
আপনাদের সাথে যারা থাকতো তারাও কি আপনাদের বয়সী নাকি আপনাদের অনেক বেশি সিনিয়র?
না,
সমবয়সী। ওকে।
এভাবেই চলতে ছিল। কোনো কারণে বাবা আর একটা পাড়াতে বাসা নেয়, সেই বাসায় আমি সবাই অল ফ্যামিলি আমরা চলে যাই। যাওয়ার পর আমার পাশাপাশি যে বাসাটা ছিল ওখানকার স্থানীয়, তো ওনাদের সঙ্গে আমাদের ফ্যামিলির একটা ভালো রিলেশন হয়ে যায়। ওই বাসার একটা বড় ভাইয়া ছিল, অনেক সিনিয়র, যিনি তখন ওইখানে স্থানীয় ছাত্র রাজনীতিতে জড়িত ছিল। উনি বাংলাদেশ তখন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক। আর এই কথাটা বলছি যে আমি যেই এলাকায় ছিলাম সেই এলাকা থেকে ওই এলাকায় যাওয়ার সময়টা হচ্ছে দুই বছর পরে আর কি, তখন আমি ক্লাস 7-এ
পড়ে। হ্যাঁ
হ্যাঁ। যেহেতু একটু বড় হয়েছি, ওনার কথাবার্তায় উনি যেহেতু বাম দল করতেন, মার্ক্সবাদ লেনিনবাদ এগুলোর বই পুস্তক আমাকে দিতেন, পড়তাম, এবং সমাজতন্ত্রের উপর একটা ভালো ধারণা হলো যে
ক্লাস সেভেনে পড়া অবস্থায়।
জি, আমি লেনিনের বই পড়ছি।
ক্লাস সেভেনে পড়া অবস্থায় আপনি লেনিন বুঝতেন, মার্ক্সবাদ বুঝতেন, সমাজতন্ত্র বুঝতেন?
বই পড়ে হ্যাঁ, ওদের
ছোটদের যে বইগুলো ছিল
ওগুলো। জি জি, ওকে। এবং তারপরেও আসলে কিছুদিন ওনার সঙ্গে ওদের পার্টি অফিসে রেগুলার যাতায়াত শুরু হলো।
দীপু, আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে ক্লাস সেভেনে আপনি মার্ক্সবাদ বলেন বা কমিউনিজম বলেন, যেটাই বলি না কেন, আপনাকে যেগুলো দেওয়া হচ্ছে বই পড়ে, আপনি কি বুঝতেন? এসেন্সটা আমাদেরকে একটু বলেন যে আপনি ওই সময় ওটা বলতে আপনি কি বুঝতেন?
আসলে আমাদেরকে এইভাবে বোঝানো হইতো যে সমাজতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থায়, সমাজতন্ত্র এটাই, সমাজতন্ত্র বলতে এটাই বোঝা যায় যে এখানে সমাজে কেউ উচ্চ ধনী থাকবে না, আবার কেউ একেবারে গরিব এটা থাকবে না,
সবাই সমান,
সবাইকে সমান বন্টন করে দেওয়া হবে এবং সবাই সমান অধিকার বহন করবে।
করেক্ট,
এই জিনিসগুলো স্বাভাবিক বোঝা যায়, ক্লাস সেভেন এইটে পড়া ছেলেরা বুঝতে পারবে যে
এগুলো, এই মেসেজগুলি আপনাদেরকে দেওয়া
হবে। হ্যাঁ, আর এই জন্যই আসলে আগ্রহটা বেশি ছিল। তারপর থেকে রেগুলার পার্টি অফিসে যেতাম।
পরিবার থেকে সাপোর্ট করতো এই ধরনের রাজনীতি করা এই বয়সে?
রাজনীতি করার সাপোর্ট করতো না, বাট ওই ভাইয়াদের ওই ফ্যামিলির প্রতি আমার পরিবারের অনেক ফেথ ছিল যে এরা কখনো আমার ছেলেটাকে খারাপ করবে না, বিশেষ করে ওই ভাইয়াটার জন্য।
আচ্ছা, তারপর?
এই জন্য উনি খুব ভালো ছেলে ছিল। তারপরও কিছু হইলে ভাইয়া বলতো, আগেই বলে নিত যে দীপুকে আজকে নিয়ে যাচ্ছি, আজকে দেরি হইতে পারে, একটা মিটিং আছে। যেমন আমি বেশিরভাগ ক্ষেত্রেই সন্ধ্যার পর বা হয় না, রাত 8-9টার পরে বিভিন্ন এলাকায় দেয়ালে চিতা লাগানো, পোস্টার লাগানো, মানে পার্টির জন্য যে বক্তব্যগুলো এগুলো করতাম তখন থেকেই।
আচ্ছা,
পরবর্তীতে বগুড়া শহরে বিভিন্ন পাড়ার মহল্লার ছেলেদের সঙ্গে পরিচয় হয়ে গেল
রাজনীতির সুবাদে।
হ্যাঁ, এই জন্য ওখানে দেখা যাচ্ছে এখানে ভালো খারাপ অনেক ছেলেরাই থাকে। যখন ওইভাবে চলতে লাগলো, একটা সময় আসলো বগুড়া আজিজুল হক কলেজের জিএস প্রার্থী আমাদের একজন বড় ভাই, ওনার জন্য প্রতিদিন কলেজে মিছিল টিছিল করতে হবে।
ক্লাস সেভেনে পড়া অবস্থায় আপনি
ওনার সাপোর্টের জন্য, শুধু সেভেনের না, কলেজের ছেলেরা, বাইরের ছেলেরা, সবাই,
পুরো পার্টিতে যারা কাজ করছে সবাই মিছিল করবে।
হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাকেও যেতে হতো, আমারও দুই চারটা বন্ধু বান্ধব নিয়ে যেতাম, চল আজকে মিছিল করতে হবে কলেজে।
জি,
একটা সময় দেখা গেল যে ভোটের কাছাকাছি সময় চলে আসছে, ওই সময় কিছু বড় ভাইয়েরা তাদের ব্যবহারের জন্য হোক আর যেভাবেই হোক, আমরা যারা ছোট ছিলাম, বিশেষ করে আমার কথা বলবো, আমাকে ওই প্রথম আমি আগ্নেয়াস্ত্র চোখে দেখি, আমার কাছে একটা টুটু বোর্ডের রিভলভার দেওয়া হয়।
টুটু বোর্ড রিভলভার?
জি।
ওকে, আপনার হাতে তুলে দেওয়া হলো?
হ্যাঁ, আমাকে বলা হলো আপনি
আপনি আমাকে একটু প্লিজ ডিসক্রাইব করবেন, দিস ইজ এ ভেরি ক্রুশিয়াল পয়েন্ট। আপনি যে রাজনীতি যেখানে গেলেন সেই জায়গাটাতে আপনাকে যে ফিলোসফিগুলো শেখানো হচ্ছিল সেগুলো মানবতার কথা বলে, সমাজের কথা বলে, এবং যেই রাজনীতির আপনি কথা বলেছেন, পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট পলিটিক্যাল এথিক্স নিয়ে এই এই রাজনীতি চলে, এবং আপনি যাদের সাথে মিশেছেন তারা যে ফিলোসফিগুলো আপনার কাছে ছড়িয়ে দিয়েছে সেটা ট্রু, ইন্টারন্যাশনালি ট্রু, মার্ক্সবাদ কিংবা লেনিনবাদ এগুলো ট্রু। কিন্তু কথা হচ্ছে যে কোন একটা সিচুয়েশনে গিয়ে আপনি দেখলেন সেই সব বড় ভাইরাই আপনার এই অপ্রাপ্ত বয়সে, আমরা বলতে পারি ক্লাস সেভেনে পড়েন, সেই বাচ্চার বয়স কতই হতে পারে, খুব 12-13 বছর বয়স, সেই সময়ে কলেজের জিএস মানে জেনারেল সেক্রেটারি নির্বাচনে আপনার হাতে প্রথম আগ্নেয়াস্ত্র তুলে দিচ্ছে। আমি একটু ডিটেল জানতে চাই কিভাবে জিনিসটা হলো।
জিএস যিনি হবেন প্রার্থী, উনি সরাসরি আমাকে দেননি, ওনারই সঙ্গের বন্ধু বান্ধব যারা ছিলেন, তাদের নাম আমার এখন মনে নাই, ওনারা বললেন যে আজকে সম্ভবত নির্বাচনের আগের দিন, যেটা হয় স্বাভাবিকভাবে, যদি গন্ডগোল হয় সেক্ষেত্রে এগুলো ইউজ করতে হবে, এই ধারণা থেকে। এবং শুধু আমাদের এই পার্টিটাই না, প্রায় সবাই কলেজের আমি দেখতাম এরকম গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকলে আগেই অস্ত্র, গোলাবারুদ, বন্টম এগুলো আগেই রেডি করে রাখা হতো, সেগুলো নিরাপদ মনে করত যারা আমাদের মতো ছোট ছিল এদের কাছে রাখার জন্য।
ওকে, তার মানে এদেরকে কেউ সন্দেহ করবে না এবং যে কারণে আপনাদের কাছে এটা করা হতো। ওকে, আমি এই পর্যায়ে শ্রোতাদের মুখোমুখি হতে চাচ্ছি, প্রিয় শ্রোতা, একটা এসএমএস পোলে যেতে চাই। আমরা এখানে কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করবো না, এবং একইভাবে কোনো রাজনৈতিক পক্ষ বিপক্ষ নিয়ে আমরা কোনো কথা বলছি না। ও ছোটবেলাতে একটা রাজনৈতিক দলে ছত্রছায়ে গিয়ে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আমাদের এখানে কোনো পারিপার্শ্বিক অবস্থাকে বা কোনো ধরনের কাউকে কিন্তু অ্যাকিউজ করাটা আমাদের মূল লক্ষ্য না, এবং ও যে রাজনীতির সাথে করে পৃথিবীর বেস্ট পলিটিক্যাল ফিলোসফি নিয়ে সেই রাজনীতি চলে, আমি নিজেও যেটার অনেক বড় ফ্যান। কিন্তু কথা হচ্ছে যে যারা এই এথিক্সকে নিয়ে চলেন তারা যে এই রাজনীতিকে পুরোপুরি ধরতে পারবেন এমন কোনো কথা নেই, তারা যে এই রাজনীতির সত্যিকার অর্থেই ফিলোসফি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন এমন কোনো কথা নেই। এই রাজনীতির মধ্যেও হাজার রকমের বিভাজন রয়েছে, হাজার রকমের অনৈতিক কার্যক্রম রয়েছে। যাই হোক, প্রশ্ন হচ্ছে যে ও যেটা বলেছিল যে বড় ভাইরা যে খারাপ কাজটা করত সেটাতে ছোটদেরকে ব্যবহার করা হতো, এই অর্থে যে ছোটদেরকে কেউ সন্দেহ করবে না, সুতরাং ওদের কাছে আগ্নেয়াস্ত্র রাখো কিংবা বোমা রাখো বা যেটাই রাখো না কেন, ওখানে রাখা মানে হচ্ছে স্যাপ। পলিটিক্যাল এই যে ফিলোসফি বা স্ট্যান্ডবাজি, এটাকে আপনি বিলিভ করেন কিনা, এটা রাজনীতিতে করা হয় কিনা? যদি আপনি মনে করেন যে হ্যাঁ রাজনীতিতে এটা করা হতে পারে বা ও যেটা বলেছে সেটা আসলেই সত্য, তাহলে আপনি লিখবেন ইয়েস। যদি আপনি মনে করেন যে না ও যেটা বলছে সেটা একটা চাপাবাজি এবং এটা কোনো সবই সত্য না, তাহলে আপনি লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন জলদি 8920 নাম্বারে। একটু পরে আমরা জানিয়ে দেবো রেজাল্ট আসলে কি, এবং SMS পোলের রেজাল্ট নিয়ে কাজ করছে আর যে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। তারপর
যে অস্ত্রগুলো আসলে আমাদেরকে কখনো প্রশিক্ষণ দেওয়া হতো না এভাবে চালাইতে হয়, এখন আমি যেটা বুঝি অতটুকু বাচ্চাদের হাতে কেন রাখা হইতো, হাত বাড়ালেই যাতে পায় মারামারির সময় গন্ডগোলের সময়, তখন হয়তো আমাদের কাছ থেকে নিয়ে নিবে। বাট আমার ওই সময়ের ঘটনায় মারামারি হয়নি, গন্ডগোল হয়নি, বিধায় জিনিসটা আমার কাছেই থেকে যায়।
ওকে,
এবং পরের দিন ওটা আমি জমা দিই। ওটা বৈধ ছিল কি অবৈধ ছিল
সেটা আমি
জানি,
এখন তো বুঝছেন সেটা অবৈধ ছিল।
এভাবে চলতে ছিল, এটা আমি সন্ত্রাসী কর্মকাণ্ডই মনে করি। আমার জন্য ওইখানে আসলে এইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে, হ্যাঁ মাঝে মধ্যে হয়তো কোনো কিছু অল্প কোনো কারণে, রাজনৈতিক কারণে, তখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল আমার যতটুকু মনে পড়ে। ওই সময়ে আমাদেরকে দিয়ে অনেক সময় বোমা ককটেল এগুলো বিভিন্ন মোড়ে বা ইয়াতে মেরে আসতে বলা হইতো। এটা অবশ্য যৌথ, তখন তো আন্দোলনটা চলছিল এরশাদ বিরোধী, সব পার্টি বাম দল ডান দল সব সবাই মিলে একসঙ্গে আন্দোলন
করে এটা করতো।
এখানে যত রাজনৈতিক দল আছে তারা সবাই মিলে এগুলা করতো। এভাবে ছোটখাটো সন্ত্রাসী বলবো এই সন্ত্রাসী কাজগুলো আমি করতাম।
আপনি নিজে হাতে কখনো এরকম করেছেন?
হ্যাঁ, আমি ককটেল ইয়া করেছি, সেটা সরাসরি এইভাবে না, দেখা যাচ্ছে তিনতলা কি পাঁচতলা বিল্ডিং এর উপর থেকে
আপনি
ফেলতে হতো আমাদের কয়েকজনকে।
প্রথম যেদিন আপনি ফেললেন এভাবে, আপনি দেখলেন যে নিচে গিয়ে ওটা কি হয়, আপনার ফিলিংসটা কি ছিল, জাস্ট ওই সময়টাকে মনে করে আপনি ফিলিংসটা বলতে পারেন? যারা ছোট আছো এখানে এবং যারা শুনছো, যারা এই স্টেজে আছো, আমরা বিশ্বাস করি অনেক ছেলে মেয়ে এই অনুষ্ঠানটা শোনেন, এবং যে বয়সের গল্পটাও বলছে ক্লাস সেভেনে পড়া একটা ছেলে, বয়স হচ্ছে 12 বছর, আমরা এরকম ঘটনা অনেক পাই, 12 থেকে 13 বছরের কিশোররা এরকম কাজ করেন, তারা আজকে JBSB শুনছো, দেখো এই ফিলিংস এর সাথে তোমার ফিলিংসটা মিলে যায় কিনা। আপনার ফিলিংসটা সেই মুহূর্তে কি হতো?
হ্যাঁ, তখনকার ফিলিংস মনের মধ্যে অনেকটা ভয়। আসলে যে আমি এটা তো আসলে কোনো, আমি এখন যেটা বুঝি এটা তো আসলে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না, যে এটার একটা সেফটি কোনো কিছু আছে যেগুলা বিভিন্ন সামরিক বাহিনী বা অন্যান্য যারা ব্যবহার করে এদের একটা অবশ্যই সেফটি কোনো কিছু থাকে,
সেফটি আছে, ট্রেনিং আছে।
হ্যাঁ, বাট এরা তো নর্মাল একজন মানুষ তৈরি করে, যে কোনো মুহূর্তে বানানোর সময় ফুটে যেতে পারে,
যিনি ক্যারি করছেন
সেখানে ফুটে যেতে পারে, একটা ভয়ানক একটা ব্যাপার।
আপনি নিজে ভয় পেতেন নাকি আপনার খুব ভালো লাগতো যে পুরো এলাকাটা ত্রাস সৃষ্টি করে দিলাম?
হ্যাঁ, এটা বলছি যে এটা যখন বহন করি বা নিয়ে যাব নিচের থেকে আমাকে পাঁচতলায় উঠতে হবে, এই সময় যদি ফুটে যায় তখন নিজের কাছে ভয় লাগতো। আবার যখন এগুলা ইয়ার থ্রো করতাম, ব্লাস্ট করতাম, তখন খুব একটা নিজেকে বিশাল নেতার নেতা মনে হতো যে আমি কিছু একটা হয়ে গেছি, আমি কাউকে ভয় পাই না, এরকম ফিলিংসটা আসতো।
ওকে, এই জন্যই বললাম যে দেখো তোমার ফিলিংস এর সাথে এই ফিলিংসটা মিলে যায় কিনা, এবং এই মানুষটা আজকে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে থেকে স্বীকার করছে যে জীবনের চরম ভুলগুলো ছিল এগুলা। আমরা তো শুধু করেছি মাত্র, আমরা ঠিক জানি না শেষ পর্যন্ত আমরা কোথায় যাবো। SMS পোলের রেজাল্ট চলে এসছে, চলুন কম্পিউটার কি বলছে, কত শতাংশ মানুষ এটা বিলিভ করে, কত শতাংশ মানুষ এটা বিলিভ করে না, আমরা এই মুহূর্তে একটু জানবো।
Yes, 97%. No, 2%. No comments. 1%.
কম্পিউটার বলছে যে 97% মানুষ বিলিভ করেছে যে ছোটদেরকে ভাবে রাজনৈতিক ছত্রছায়ায় বিভিন্নভাবেই বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে, এবং 2% মানুষ বলছে যে নো, এভাবে ব্যবহার করা হয় না, 1% বলছে নো কমেন্টস। আমরা সামনের দিকে যেতে চাই গল্পের। হ্যাঁ, তারপর
এই সময় একটা কথা না বললে নয় যে এই কর্মকাণ্ডগুলো কিছু কিছু কথা আমার পরিবারের মধ্যে ছড়ায় গেল যে না, এ শুধু রাজনীতি করে না, মিছিল মিটিং করে, মাঝে মধ্যে বোমা টোমা নিয়ে যারা, যেহেতু আমার ফ্যামিলিটা সবাই শিক্ষিত ফ্যামিলি, সেহেতু এটা তারা কখনোই মেনে নিতে পারেনি। আমি তিন ভাইয়ের মধ্যে ছোট, বড় ভাইয়েরা তো সবাই খুবই ভদ্র অনেস্ট, আমি একটু প্রেশারে পড়ে গেলাম, বাইরে সহজে যেতে দিতেন না। এর মধ্যে বাবা বাধ্য হইলেন তার হেড অফিসে কন্ট্যাক্ট করে বদলি নেওয়ার জন্য।
ওকে,
আমরা বদলি হয়ে চলে গেলাম ঈশ্বরদীতে। এখান থেকেই আসলে আমার অন্য যে কর্মকাণ্ডগুলো শুরু,
এই টার্নটা একটু হলেও চেঞ্জ হয়ে গেল।
জি, আমি ওখানে যে ক্লাস নাইনে ভর্তি হলাম, এখানে আমি মেয়েদের প্রতি কেমন জানি অ্যাডিক্টেড হয়ে গেলাম।
অ্যাডিক্টেড বলতে আপনি একটু দুর্বল হলেন, তাই তো?
রাইট।
ক্লাস নাইনে, নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, ক্লাস নাইনটা হচ্ছে অ্যাডোলেসেন্স, আমরা যেটা বলে থাকি বয়স সন্ধিকালের শুরু, এই বয়স সেটা খুবই স্বাভাবিক। তবে অ্যাডিক্ট শব্দটাও ব্যবহার করেছে, সেটা নিয়ে আমরা জানি না ও সামনের দিকে কি বলতে চায়। তবে মেয়েদেরকে ভালো লাগা, একটা মেয়ের একটা ছেলেকে ভালো লাগা এবং শারীরিক পরিবর্তন আসা, নিজের পার্সোনালিটির মধ্যে পরিবর্তন আসা, এটা কিন্তু খুবই স্বাভাবিক, কারণ এটা বয়স সন্ধিকাল। তারপর
তো আরেকটা জিনিস আমার মধ্যে কাজ করতো ওই এলাকায়, যে আমি যেহেতু একটা বড় শহর থেকে ওখানে গেছি, আমার চাল চলন, আমার উঠা বসা, কথাবার্তা সবকিছুই ওদের সামাজিকতার থেকে একটু ডিফারেন্ট ছিল। দেখতে পাচ্ছেন আমার চেহারা কিন্তু ভালো না, বাট
আপনার চেহারা যথেষ্ট ভালো, ইউ আর ম্যানলি,
বাট স্মার্টনেসটা বেশ ভালো ছিল, এই জন্য মেয়েরা বিশেষ করে পরিচয় হওয়ার জন্য ইয়া করতো। এভাবেই আসলে মেয়েদের প্রতি আকর্ষণ বাড়ে। একটা মেয়ের কথা বলতে হয়, আমরা কলোনিতে থাকতাম, আমার বাবা ওখানে স্টেশন ইনচার্জ ছিলেন।
ওকে,
যেহেতু ইনচার্জ, সেই হিসেবে ইনচার্জের কোয়ার্টারটা একবারই সেপারেট ছিল। আর এই সময় রাজশাহী থেকে এক ভদ্রলোক, আমার বাবার কলিগ, উনি বদলি হয়ে আসবেন, এটা জানতে পারলাম। মানে অফিসিয়ালি লোকজন বলল যে এরা তো আসবে, এদের তো কোয়ার্টার অ্যালোট নেই, ওদের ছোট ফ্যামিলি, তা আপনাদের বাসায় কেউ নাই, আপনাদের একটা রুম ওদেরকে দিয়ে কিছুদিনের জন্য, যখন অ্যালোট হয়ে যাবে তখন চলে যাবে। তার একটা মেয়ে আছে, মেয়েটা ওখানে খুব টিচিং এর মধ্যে পড়তেছে, ছেলেরা অনেক টিচ করে, এই জন্যই তারা জরুরি ভাবে এখানে চলে আসতেছে। এই পয়েন্টটা আমাকে খুব ইয়া করছে, তাহলে এমন কি সুন্দরী মেয়ে যে চলে আসতেছে ভয়ে, তাও আমার বাসায় আসবে,
ভয় চলে আসতেছে,
না
জানি কত সুন্দরী, তাই তো,
না দেখে।
আচ্ছা,
এবং না দেখে আসলে সত্য কথা, তখন একটা মনের মধ্যে কাজ করছে, এই মেয়ের সঙ্গে যদি প্রেম করতে পারতাম তাহলে হয়তো আরো ভালো হতো। না দেখেই ভালোবাসা শুরু করলাম, কবে আসবে কবে আসবে, অপেক্ষার প্রহর। তারপর একদিন ওরা আসলো, এসে একদিন বিকেলে দেখতে পারলাম যে দুজন মহিলা, একটা ছোট বাচ্চা, আমাদের বাসার বারান্দায়, আমি বাইরে ছিলাম, তো বুঝতে পারলাম বোধহয় ওরা আসছে। তো দেখতে পাচ্ছি একজন মহিলা, যিনি আমার আন্টি হবেন, সে শাড়ি পরে আছেন, আর একটা মেয়ের থ্রি পিস পরা, বাট বেশ ফ্যাট মোটা, বয়সটাও অনেক বেশি বেশি মনে হচ্ছে। একে আমি তো মানে মনটাই কষ্টে, মানে ইয়া হয়ে গেল,
মানে আপনি যাকে চিন্তা করেছিলেন তার ধারের কাছেও সে নেই,
বাট আমি বিশ্বাস করতে পারছি না একে ইফটিজিং কে করবে। আর তখনই সেই আন্টি পরিচয় করে দিল, এটা আমার ছোট বোন, তোমার ছোট খালা হবে।
ওকে,
তখন মনে অনেক শান্তি পাইলাম যে না, এটা তার মেয়ে না, এটা মেয়েটার খালা।
ওকে, তার মানে মেয়েটা এখন পর্যন্ত আপনি জানেন না মেয়েটাকে কোথায় আছে।
তা আমি সরাসরি আন্টিকে জিজ্ঞেস করলাম, আপনার মেয়েটা কোথায়? সরাসরি সেহেতু সে নানির বাড়িতে সরাসরি চলে গেছে, এখানে আসেনি, পরে আসবে।
ওকে,
তো ভাবলাম যে না, মনে হয় আমার মনের আশা পূরণ হবে, মনে মনে ভালোবাসতে লাগলাম। একদিন চলে আসলো সেই মেয়েটা,
আসার পরে কি হলো আমরা একটু পরে জানবো। তবে তার আগে বলে নিই প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 90.2 রবিবারের রাতে। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আরজি কিবরিয়া টিম, আরজি সুমন সাউন্ড এডিটর মঞ্জু, এবং রয়েছে আমাদের সঙ্গে দীপু, দীপু তার জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করছে। দীপুর মতো যদি আপনিও আসতে চান, আপনি যদি এসে আপনার জীবনের ভুলগুলো, অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে টেক্সট করবেন। আমাদেরকে টেক্সট করবার নিয়ম হচ্ছে, প্রথমে লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমাদের যারা টিম মেম্বার রয়েছেন JBSB, অর্থাৎ যাহা বলিব সত্য বলিব, তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। এবং দীপু নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, আপনি চাইলে ওখানে আসতে পারেন, কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradioFM89.2।
facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ দীপু, মেয়েটি আসলো।
হ্যাঁ, আমি যেভাবে কল্পনা করেছি ঠিক সেই রকম না হলেও অনেকটা সুন্দর।
ওকে,
তো মেয়েটাকে তো কিভাবে আমার মনের কথা প্রকাশ করি করতে পারলাম না। এই সময়ের মতো মোবাইল তখন ছিল না, যদি মোবাইল থাকতো হয়তো মোবাইলে বলে দিতাম এসএমএস।
মেয়েটি কি আপনার সমবয়সী ছিল?
না, আমি তখন এসেছি পরীক্ষা দেব, ও ক্লাস 8 এ পড়ে।
ওকে, আপনার চেয়ে জুনিয়র ছিল। তারপর?
তারপরে সে আচরণ লক্ষ্য করতে লাগলাম, সে কিভাবে আমার সঙ্গে চলে বা কথা বলে। বাট সে সরাসরি কখনোই আমার সামনে কথা বলতো না, একই বাসায় থাকি। বাট কোনো কিছু আমার আম্মুকে আমি চাইলে দেখা গেল তার ছোট ভাইটাকে দিয়ে সেই কাজটা সে করে নেয়। যেমন আমি পড়ার টেবিলে আছি, আম্মু পানি খাবো বলছি, নিয়ম মতো আমার আম্মুই আমাকে পানি এনে দিতে এক গ্লাস। বাট দেখা যেত কি, ওর ডের রুম থেকে ওর ছোট ভাইয়াটা গ্লাসে পানি নিয়ে এসে দিছে
আপনাকে।
হ্যাঁ, আমি তো তোমাকে চাইনি, বলছে না আপু তো দিয়ে পাঠাইল।
ওকে,
এই সিচুয়েশন গুলার থেকে আমি ফিল করছি নিশ্চিত সেও আমাকে ফিল করে।
আপনার ধারণা হলো?
ধারণা হলো
জি, আমরা একটা সুইট রোম্যান্টিক সিচুয়েশনে রয়েছি, আমরা ঠিক জানি না এটার পরিণতি শেষ পর্যন্ত কি। তারপর
এভাবে চললো, তাদের পরিবারের সঙ্গে বেশ ঘনিষ্ঠ হলাম, ওদের সঙ্গে ওর নানি বাড়িতেও গেলাম।
মেয়েটার নাম কি আমরা জানতে পারি যদি আপনার সমস্যা না থাকে?
অনি।
অনি, ওকে। তারপর
অনির নানি বাড়িতে গেলাম আমরা। ওদের সঙ্গে আমি একটা গেলাম, ওদের মামাদের সঙ্গে সবার সঙ্গেই আমার আবার পরিচয় হলো, একটা পারিবারিক ভালো রিলেশন হয়ে গেল। বাট কখনোই সাহস করে মেয়েটা আমাকে কখনোই বলেনি আই লাভ ইউ, আমিও কখনোই তাকে বলতে পারিনি
ওই সময়টাতে।
হ্যাঁ,
আচ্ছা, এই যে আপনি যে রাজনীতির মধ্যে ছিলেন ক্লাস 9 পর্যন্ত বগুড়াতে,
জি,
সেই লাইফ থেকে কি আপনি এখন একেবারে পুরোপুরি ডিটাচড?
হ্যাঁ, এই মুহূর্তে আসলে এমন একটা এলাকায় চলে আসছি, মফস্বল এলাকা, যেখানে
এই রাজনীতির কোনো ছায়াও নেই।
ছায়া না, এরা বুঝবেও না এই রাজনীতি কি জিনিস।
ওকে ফাইন, তারপর
দেন আমার এসএসসি রেজাল্ট হলো, মোটামুটি রেজাল্ট ভালো হইলো। তারপর পলিটেকনিকে ভর্তি হলাম, যে সরাসরি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া টাফ ব্যাপার, পলিটেকনিকের মাধ্যমে ওখানে পাস করার পর বিএড এর চান্স নেওয়ার ইয়ে আছে, সুযোগ আছে, ওভাবে যদি যেতে পারো তো রাজি হয়ে গেলাম। ওখানে ভর্তি হয়ে, যেহেতু পাবনা জেলা শহর, ওখানকার পরিবেশটা আবার অন্যরকম, একটু শহুরে মানসিকতা সবার, বেশ সবাই ছাত্ররা রাজনীতি করে, পড়াশোনা করে, সব পরিবেশটা একটু ভিন্ন তার মধ্যে পেলাম। তো ওখানে যাওয়ার পর আমার যেহেতু ছোটবেলায় ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়ে গেছি, আমার কলেজের ফার্স্ট ইয়ার থেকেই শুরু করে আমাকে রাজনীতিতে সম্পৃক্ত হইতে বেশি সময় লাগেনি, যেহেতু মিছিল মিটিং এগুলো করার মোটামুটি অভিজ্ঞতা আগেই হয়ে আছে, এবং অল্প সময়ে একটা পোস্টও পেয়ে গেলাম কলেজ সংসদে।
ওইখানে যে রাজনীতি আপনি করলেন, সে রাজনীতি কি আপনার এই আপনি যে আগে রাজনীতি করতেন সে রাজনীতি ছিল নাকি অন্য রাজনীতি?
না না, এটা সম্পূর্ণ ওখানকার যেটা প্রভাবশালী রাজনীতি সেটার সঙ্গে সম্পৃক্ত হলাম। এখানে আমি নাম উল্লেখ করছি না কোন দল।
ওকে, কোন দলের ছিলেন সেটা আপনি নাম উল্লেখ করছেন না, কিন্তু আপনি আমাকে বলেন যে ফিলোসফি নিয়ে আপনি ছোটবেলায় রাজনীতি করতেন, সেই ফিলোসফির সাথে এই রাজনৈতিক ফিলোসফির কোনো মিল কিংবা অমিল ছিল কি?
নাই, আমার মানে এটা আসলে দুটো পার্ট হয়ে গেছে, একটা মনের ভিতরের যেটা ইয়া সেটা তো রয়েই গেছে, সেই মার্ক্সবাদ লেনিনবাদের যে তত্ত্বগুলো,
কিন্তু আপনি পাবলে এসে আপনি
এগুলোর সঙ্গে আমি জড়িত হতে পারতেছি না, যেহেতু এটা মানে লোকাল রাজনীতিটা অন্যরকম।
ওকে ফাইন, তারপর
জাস্ট যে রাজনীতিটা একটু প্রভাবশালী
সেই দলের সাথে আমি কাজ করা শুরু করলাম,
যোগ দিলাম, এবং সেই দলের পক্ষ থেকেই আমি ছাত্র সংসদের সদস্য হলাম। নেক্সট বছর যে হোস্টেলে থাকতাম, আমি তো হোস্টেলে থাকতাম, হোস্টেল কমিটির সভাপতি নির্বাচিত হই। ওই সময় বেশ ভালো বক্তৃতাও দিতে পারতাম, বেশ পপুলার হয়ে গেলাম কলেজে, এবং এই পপুলার হওয়ার কারণে যেটা কলেজ রাজনীতির বাইরে যেটা আছে শহরের রাজনীতি, মূল রাজনীতি বিভিন্ন দলের, এদের মধ্যে চলাফেরা করতে হয়,
জি,
পার্টি অফিসেও যেতে হয়, অমুক সংসদের অমুক আসছে কলেজের, এভাবে পরিচিত হতে লাগলাম। এতে দেখা গেল কি, প্রতিপক্ষ হওয়া শুরু হলো, এতদিন কোনো রাজনৈতিক প্রতিপক্ষ বলতে কিছু জানতাম না, কলেজে এইভাবে প্রতিপক্ষ শুরু হলো, কোনো দিন মনে হয় যে এরা আজকে আমাকে হামলা করতে পারে সেদিন আমরা চলে যেতাম বাইরে, কোনো সাধারণ ছাত্রের বাড়িতে চলে যেতাম, চলো তোমার বাসায় আমরা থাকবো,
লুকিয়ে থাকতেন একদম।
হ্যাঁ হ্যাঁ, এইভাবে শুরু হলো। তখন থেকে কলেজের আর্মস যেগুলো ইউজ করে মানুষ, ছোটবেলায় যেগুলো আমাকে দিয়ে করানো হয়েছে ওইখানে যে বাস্তবে নিজেরা করা শুরু করলো।
কি ধরনের আর্মস ইউজ করতেন?
খুব বড় মাপের কোনো আর্মস না, ছোট পিস্তল, দেশীয় পিস্তল, পাইপগান, বোমা টোমা যেগুলো ককটেল বলা হয়, এগুলোই মাঝে মাঝে চার্জ করতে হতো।
এটা কি প্রতিপক্ষকে ঘায়ল করবার জন্য ব্যবহার করতেন?
এবং সম্ভাবনা থাকতো যখন মারামারি বা এই ধরনের কলেজে গন্ডগোল হবে তখন এগুলো আমাদের সবাই যেগুলো ছেলেরা ছিল সবাই মিলে এগুলো ইয়া করতাম।
এক্স্যাক্টলি প্রভাব বিস্তার করার একটা ব্যাপার, তাই তো? ক্যাম্পাসে আপনারাই প্রভাবশালী থাকবেন, হলের দখলের ক্ষেত্রে আপনারাই প্রভাবশালী থাকবেন,
অন্য এলাকার
মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন আপনাদের সামনে।
হ্যাঁ, বা করার চেষ্টা করলে তখন তাকে দাবিয়ে দেওয়া হবে, এইভাবে চলতো। আবার ওরাও কোনো কোনো দিন দলবল যখন ভারী হয়ে আসতো তখন আমরা আবার গা ঢাকা নিতাম। এবারই চলছিল রাজনীতি, ছাত্র রাজনীতি, পড়াশোনা আসলে তখন মোটামুটি গোল্লাই গেছে বলতে গেলে। আমি এত ভালো
সেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট,
হ্যাঁ,
শেষ মানে
এসএসসি পর্যন্ত ভালো ছিল, এসএসসি তে আমি স্টার মার্কস পাই, তখন ইয়া ছিল না।
আপনার গ্রুপ কি ছিল?
সায়েন্স,
সায়েন্স থেকে আপনি স্টার মার্কস? ওকে
জি। তারপর থেকে কলেজ লেভেল থেকেই আমার রেজাল্ট খারাপ হতে লাগলো। ফোর্থ সেমিস্টারে আমি একেবারেই রেফার সহ পাস করতে পারলাম না। তাদের মাটি করে দিলাম ওখানে।
পরিবারের কি আপনি একমাত্র ছেলে সন্তান ছিলেন?
না, আমি এর আগেও বলছি একবার যে আমরা তিন ভাই এক বোন।
আপনি বড় ছিলেন?
আমি ছোট, আমার বড় দুইটা ভাই এবং আমার ছোট একটা বোন।
আপনি এর আগে একবার বলেছেন, আর একবার আমরা আমাদের শ্রোতাদেরকে মনে করিয়ে দিলাম এই পজিশনের স্বার্থে। ঠিক আছে, তারপর
সবার বড়দের সবার আশাটাই আমি যখন রেফার খেলাম নিজেও একেবারে ইয়া হয়ে গেলাম, কারণ আমার আগে আত্মবিশ্বাস ছিল যে আমি অল্প পড়াশোনাতেই রেজাল্ট করতে পারি। হঠাৎ করে কেন জানি আমি পরীক্ষা দিতে যখন যাই তখন সবই এলোমেলো হয়ে গেছে, কিছুই জানি না, কিছুই বুঝি না। আর ইঞ্জিনিয়ারিং লেভেলের পানায় লেখার মতো কোনো পরিস্থিতি নাই, এগুলো সম্পূর্ণ গাণিতিক অঙ্ক করেই সঠিকটাই করতে হবে, যার জন্য আসলে কিছু করতে পারিনি। আর বড় ভাইয়া তখন আমার কলেজে আসেন, শিক্ষকদের কাছে শুনতে আসেন আসলে ব্যাপারটা কি। শিক্ষকরা একটু নেগেটিভ ভাবে বলছে, তো রাজনীতি করে, ছাত্র রাজনীতি করে, পড়াশোনা করে না, আপনারা বরং এই বছরটা সে নিচের ক্লাসেই থাকুক, অর্থাৎ আমার সেশনটা চেঞ্জ হয়ে যাক। আমি মানে আমার নিচের সেশনের সঙ্গে পড়বো। আমার মানসিকভাবে একটু ভালোই হলো, যেহেতু কলেজে আরো একটা বছর থাকতে পারবো, আমার রাজনৈতিক একটা অনেকেই করে যেটা বছরের পর বছর থেকে যায়, পাশ করে না। এভাবে চলছিল, এর মধ্যে যে ঘটনাটা আমি যাকে না দেখে ভালোবাসি অনি, অনির বিয়ে হয়ে যায়।
বিয়ে হয়ে গেল কত বছর বয়সে?
হ্যাঁ, আমি যখন ফোর্থ সেমিস্টার ওর তখন মনে হয় এসএসসি পরীক্ষা দিয়েছে।
তার মানে তো ওর বিয়ের বয়সই হয়নি সেই সময়টাতে, 18 বছর তো হয়নি।
হ্যাঁ, কেন দিয়েছে এটা আমি আসলেও জানি না, যেহেতু তার বাবা চাকরিজীবী আমার মনে হয়নি সে এত তাড়াতাড়ি বিয়ে দিত, কেন দিছে জানি না। জাস্ট যেটা আননোন ছিল, আমার ওই ঈশ্বরদীর যত বন্ধুরা ছিল তারাও আমার সঙ্গে এইভাবে বিক্রি করলো যে কেউ আমাকে একবারের জন্য জানায়নি ওর বিয়ে হয়ে যাচ্ছে, খুব তাড়াহুড়া করে বিয়ে দিছে। আর জানান না জানানোর কারণ ওর বাবা মা সবাইকে, আমার বন্ধু বান্ধবকে রিকোয়েস্ট করছে দীপু যেন না জানে, যেহেতু আমি রাজনীতি করে জানে যে বাসায় আসলে ও যেটা বলবে সেটাই হবে, বিয়েটা বন্ধ করে দিতে পারে, এই জন্য হয়তো জানাইনি। বিয়ে হয়ে যাওয়ার পরের দিনই আমি জানতে পারছি। জানার পর তখন আমি ছিলাম পাবনা স্টেডিয়ামের কাছে, বন্ধুদের সঙ্গে বোধহয় আড্ডা দিচ্ছিলাম, ওই সময় জানতে পারি। জানার পরে আসলে আমার তখন মানসিকতাটা অন্যরকম হয়ে গেছে, একটা আর একটা ফিলিংস, এটা রাজনীতির বাইরে সবকিছুর বাইরে একটা ভালো লাগার ফিলিংস যেটা হয়, সে ভালোবাসাটা ধ্বংস হয়ে গেলে যেটা হয়, এরকম একটা ফিলিংস আসলো। কেন জানি বুকটা ফেটে কান্না আসলো, কি যেন আমার নাই, সব হারাই গেল, কিভাবে হারাইলো, কেন হারাইলো, আমি কি দোষ করছি, এই ধরনের অনেক প্রশ্ন মনের মধ্যে জাগলো। না, আমি কি তাহলে ওকে ভালোবেসে ভুল করছি, আমার সঙ্গে এভাবে বেইমানি করলো, এভাবে
ও কি আপনাকে ভালোবাসতো?
আসলে আমি ওকে ভালোবাসতাম এটা ওকে কখনো বলা হয়নি,
ও আপনাকে ভালোবাসে,
বাট আমার দুজনের আচরণেই সবসময় প্রকাশ পেয়েছে, দুজন দুজনকে পছন্দ করি, ও কখনো আমাকে কোনো কিছু ছেড়ে খাইতো না। ওদের ভালো মন্দ যাই হতো আমার জন্য রেখে দিত, সাত দিন হলেও রেখে দিত, যাতে প্রকাশ পায় সে আমাকে ভালোবাসে, বাট বলার সুযোগ হয়নি,
শুধু মুখের কথাটুকুই বাকি ছিল।
রাইট,
ওকে। তারপর
তারপর তো আমি খুব বড় একটা শক পাইলাম ওখানে, সাথে কিছু বন্ধু বান্ধব ছিল, ওরা বললো চল ঠান্ডা করে দি, তোর মাথা গরম হয়ে গেছে। পরে স্টেডিয়ামের গ্যালারিতে উঠলাম, গ্যালারিতে বসলাম। সেদিন আমি ফার্স্ট, এর আগে দু একদিন ফেন্সিডিল খেয়েছি,
জি,
কিন্তু ড্রিঙ্কস করিনি কখনো। সেদিন ওরা কোত্থেকে মানে যেটা বলে হুইস্কি, হুইস্কির বোতল এনে আমাকে খাওয়ানো হলো, আমিও নিজের ইচ্ছায় খেলাম। এবং সামনে যে ধরনের নেশা ছিল সেদিন পুরাপুরি খেয়েছি, হুইস্কি খেয়েছি, গাঁজা খেয়েছি, ফেন্সিডিল খেয়েছি, একই সঙ্গে সব ধরনের নেশাগুলো যেটা সামনে পেয়েছি, খেয়ে অবশ্য বেশিক্ষণ সেন্সে ছিলাম না, পরে পড়ে গেছি। যখন আমার জ্ঞান আসলো তখন আমি দেখলাম সঙ্গে আর কি, স্টেডিয়ামের সঙ্গে সুইমিং পুল ছিল, সুইমিং পুলের ভিতরে পুরো শরীর ডুবানো, আমাকে মাথাটা বের করে ওরা ধরে আসে, মানে ওরা ভাবছে পানির মধ্যে রাখলে সেন্স আসবে এই ধরনের। পরে দেখলাম কি ব্যাপার, আমি পানিতে কেন,
আমি তাহলে উল্টো করে রাখতাম, মানে মাথাটা নিচের দিকে আর পাটের উপরে দিকে। ওকে, হ্যাঁ, বেশ সিরিয়াস, আমরা সিরিয়াস হয়ে গেলাম, যেহেতু জেবিএসবি চলছে সিরিয়াস হতে হবে। তারপর
যাই হোক, ওখান থেকে কলেজে আসলাম, পরের দিন বোধহয় কিছু প্রোগ্রাম ছিল, জেলা কমিটির কোনো মিটিং টিটিং ছিল, যাইনি, অন্য কোথাও যাইনি, শুধু পড়ে পড়ে থাকতাম সারাদিন, রুমের মধ্যে ঘুমাইতাম, আর কেউ কিছু এনে দিলে খাইতাম, বাইরেও যেতাম না, কেউ কিছু এনে দিলে বলতে নেশা জাতীয় কোনো কিছু নিয়ে আসলে সেটা খেতাম, এভাবে চলছিল। পরে পড়াশোনাও গোল্লাই যাচ্ছে,
পড়াশোনা আগেই করলাই চলে গেছে একরকমের,
হ্যাঁ, যে আবার ইম্প্রুভ দিব বা ইয়া করব
সেটা থেকে মন,
প্রস্তুতি নিব এটার ইয়া নাই, ভাবলাম যে সবকিছু ছেড়ে দিই, রাজনীতিও করব না, কোনো কিছুই করব না, লাইফটাই বরবাদ। মাঝে মাঝে ভাবলাম যে আরো খারাপ হয়ে যায়, ইয়ে আছে, বাবা মাকে দেখার জন্য বড় দিদি ভাই আছে, সমস্যা নেই, এরকম ভাবলাম। এভাবে চিন্তা ভাবনা করে খারাপ হইতে চাইব না,
খারাপ হতে চাইলেন এবং খারাপ হয়ে শেষ পর্যন্ত কোথায় গেলেন বা আদৌ খারাপ হয়েছেন কিনা, কি হয়েছেন সেটা আমরা জানবো সংবাদের বিরতির পর। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব ইন এ কোর্ট, জেবিএসবি, আর জেবিএসবি তে রয়েছে আপনার সঙ্গে আরজি কিপিয়া, রয়েছে আরজি কিপিয়া টিম, আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। সংবাদের ছোট একটা বিরতি, বিরতির পরই ফিরে আসবো। যাবার আগে বলে দিতে চাই, আপনি যদি দীপুর মতো করে এসে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আমাদের কাছে বলতে চান এবং বলার পাশাপাশি এটা মেনে নিতে চান যে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো জানার পাশাপাশি যারা আপনার মতো এই অপ্রিয় সত্যর মুখোমুখি হতো তারা সেই জায়গাটা থেকে পরিত্রাণ পাবে, এবং যদি এটা বিশ্বাস করেন যে বিবেকের তাড়না বোধ থেকে আপনি প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন সেখানে কিছুটা হালকা বোধ করবেন, তাহলে আপনার জন্যই অপেক্ষা করছে যাহা বলিব সত্য বলিবর আসন। আপনি আসুন, এখানে এসে বসুন, অকপটে স্বীকার করুন জীবনে আপনি কি ভুল করেছেন, কি অপরাধ আপনি করেছেন। আমরা বিশ্বাস করি ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, সুতরাং মানুষের বলার অধিকার আছে। প্রিয় শ্রোতা, এখানে আসার জন্য নিয়ম হচ্ছে প্রথমে আপনি লিখবেন JBSB, যাহা বলিব সত্য বলিব কোড JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনার সঙ্গে আমাদের জেবিএসবি টিম মেম্বার যারা রয়েছে তারা যোগাযোগ করবে। আর আপনি চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, দীপুকে নিয়ে একটি ছবি আমরা ওখানে দিয়ে দিচ্ছি, স্টুডিও পিকচার, এবং একই সাথে দীপুকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস ওখানে দেওয়া আছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। সংবাদের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরে আসবো, সাথেই থাকবেন।
যাহা বলিব সত্য বলিব,
প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2, আরজি কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছে, রয়েছে আরজি কিপ্রিয়া টিম, আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলছি আজকে দীপু তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে, দীপু যে জায়গাটায় দাঁড়িয়েছিল ঠিক সেই জায়গাটায় আমরা ফিরে যাব। যাবার আগে বলতে চাই আপনি চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, ফেসবুকে দীপুর একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে, আপনি চাইলে দেখতে পারেন দীপু এখন এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে এবং কিভাবে সে কনফেসগুলো করছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2, আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন, এবং একই সাথে আপনি এবিসি রেডিওর ফ্যান কিংবা মেম্বার যাই বলি না কেন সেটা হয়ে যাবেন। আপনি যদি এই অনুষ্ঠানে আসতে চান সেক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি আপনার সেলফোনে লিখবেন JBSB, এই অনুষ্ঠানের সংক্ষিপ্ত কোড JBSB, স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। দীপু, আমরা যে জায়গাটায় ছিলাম, আপনি বলছিলেন যে সিদ্ধান্ত নিলেন আরো খারাপ হয়ে যাব, আসলে আপনি কি হলেন সেই জায়গাটায় আমরা যেতে চাই। হ্যাঁ, তারপর কি হলো?
খারাপ হব কি ভালো হব বুঝতে পারছিলাম না, তবে খারাপ হওয়ার ইচ্ছাটাই বেশি যাচ্ছিল, এই জীবনটাই বৃথা এরকমই মনে হচ্ছিল। এরই মধ্যে টুকটাক যেগুলো নেশা করার সেগুলো নিয়মিত শুরু হলো, বিশেষ করে আমি এর আগে অনেক বন্ধুদেরকে ফেন্সিডিল নিয়ে এসে দিছি বাট নিজে কখনো খাইনি, সেই জিনিসটার উপরেই অ্যাডিক্টেড হওয়া শুরু হলো আমার। আমি নিয়মিত ফেন্সিডিল খাওয়া শুরু করলাম, এবং বাবা মায়ের ভয়ে হোক আর যেভাবেই হোক পড়াশোনাটাকে রেগুলার করার চেষ্টা করলাম, ভবিষ্যতে তাদেরকে কি জবাব দেব।
ওকে,
এভাবে আমার জীবন চলতে লাগলো।
টাকা কোথা থেকে আসছে, নাকি পরিবার দিত নাকি পার্টি দিত?
কিছুটা ছাত্র সংসদ থেকে কিছু পাইতাম, প্লাস কিছু স্টুডেন্ট ভর্তি করার ব্যাপারে কিছু একটা কমিশন পাইতাম, আর দ্বিতীয়ত যেটা হচ্ছে বাড়ি থেকে যেটা মান্থলি একটা হোস্টেলে
ভর্তি করার ব্যাপারে আপনি একটা কমিশন পেতেন, মানেটা কি?
ওখানে ভর্তি অ্যাডমিশন নেওয়ার জন্য যারা আসতো আমাদের ছাত্র সংসদের একটা কোঠা ছিল।
জি, এবং যেটা ছিল এটা অলিখিতই ছিল এবং অনৈতিক ছিল।
হ্যাঁ, শিক্ষকরাও কখনো না করতেন না,
সাহসী পেতেন না ইনফ্যাক্ট। The real scenario is like that.
এটা আসলে রাজনৈতিক দলের রাজনীতি থেকে বলা হইতো, জেলাভিত্তিক ইয়া থেকে যারা ছিল অফিস ছিল রাজনৈতিক এর পক্ষে থেকে বলা হইতো যারা রাজনীতিতে অ্যাক্টিভ আছে দল করে তাদেরকেই এই সিট গুলো দিও, বাট আমাদের ছেলেরা যারা আমরা ছিলাম আমরা ভাবতাম যে কে টাকা বেশি দিবে এই 20টা ছেলের মধ্যে তাদেরকেই আমরা ভর্তি করাব।
ইনফ্যাক্ট আই এম রিয়েলি কনফিউজড নাও, ও যেটা বলছে যে বিভিন্ন কলেজে আছে, আদৌ এটা আছে কিনা, থাকলে তো পত্রপত্রিকায় লেখালেখি হবার কথা, এবং আমার জ্ঞানের সীমাবদ্ধতার জায়গা থেকে আমি বলছি ব্যাপারটা নিয়ে আমি কনফিউজ, আমি জানি না, এবং ওর কাছ থেকে যতটুকু আমি জেনেছি বা এখানে যারা শ্রোতা আছেন তারা যদি জানেন ব্যাপারটা তারা আমাদেরকে বলতে পারেন টেক্সট করে 8920 নম্বরে। যেটা বুঝলাম যে যেটাই থাকুক না কেন সেখানে আপনারা একটা অনৈতিক সুযোগ নিতেন, সেই সুযোগটা হচ্ছে এরকম যারা বেশি টাকা দেবে তারাই।
হ্যাঁ, আমাদের জন্য যে 5-10 সিট আমরা কলেজ থেকে নিতাম এটা অনুরোধ করে হোক রিকোয়েস্ট করে হোক বা আমাদের ফর্মালি সংসদের জন্য স্যারেরা দেয়, এই সিটগুলো আসলে কাদের, আপনি যেটা বললেন কাদের জন্য বরাদ্দ করতাম, আসলে দলীয় ভাবে যেটা বলা ছিল যারা দল করবে বা দল করে তাদেরকেই দিও, বাট আমরা যেটা করতাম সত্য কথা যারা টাকা দিত তাদেরকেই সিটগুলো দিতাম,
এবং এই টাকার একটা ভাগ আপনি পেতেন।
রাইট,
এটা দিয়ে আপনার নেশার একটা কাজ চলতো। ওকে ফাইন, তারপর
এভাবে আস্তে আস্তে পার করে দিলাম পলিটেকনিক লাইফ, ফাইনাল পরীক্ষা দিলাম। ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আমরা চলে গেলাম কুষ্টিয়াতে। এখানে বলে রাখি এই সময়ে আমার বাবা রিটায়ার করেন, চাকরি থেকে অবসর নেন। অবসরের পর আমার বাবা কুষ্টিয়াতে একটা কমপ্লিট বাড়ি কিনে ফেলেন, তো আমি কুষ্টিয়াতে পাশও করলাম, কুষ্টিয়াতে চলে গেলাম। যখন আমি কুষ্টিয়াতে প্রথম যাই তার পরের দিনেরই ঘটনা, সন্ধ্যা পর অর্থাৎ এশার নামাজের ঠিক আগে কি পরে, তো আমি আমার আম্মু এবং আমার পরিবারের আরো কয়েকজন সদস্য সবাই আমরা গেটের বাইরে দাঁড়িয়ে আছি। রাতের বেলা বললাম এশার নামাজের আগে কি পরে, তো হঠাৎ দেখতে পাচ্ছি যে গেটের সামনেই রাস্তা, তো রাস্তা দিয়ে একদল লোক হেঁটে আসতেছে যারা আমাদের ফ্রিজের সামনে দিয়ে ওভারটেক করবে আর কি এই পজিশনে, তো কে কেউ দেখলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে কারণ লোকগুলো এলোমেলো ভাবে আসছে না, একটা যে সামরিক বাহিনী বা অন্য প্রশাসনিক বাহিনীর মধ্যে যে শৃঙ্খলা হাঁটার নিয়ম ঠিক ওইভাবেই একজনের পিছে একজন অনেকটা মার্চ করার মতো একই সঙ্গে হেঁটে চলে আসছে, স্বাভাবিকভাবে আমাদের চোখে লাগবে ব্যাপারটা কারা এরা। যখন অন্ধকার ছিল যেহেতু কাছাকাছি দেখতে পারিনি, যখন কাছাকাছি চলে আসলেন ওনারা আমাদের ওভারটেক করে যাচ্ছেন, তখন আমি দেখতে পাইলাম যে যিনি সামনে যাচ্ছেন তিনি দলনেতা, তার হাতে একটা আগ্নেয়াস্ত্র এবং অনেক বড় ধরনের, হয় স্টেন গান বা এই ধরনের কিছু হবে, তারপর পরের জন, তারপরের জন, তারপরের জন, এইভাবে 10-15 জন সবার হাতেই আগ্নেয়াস্ত্র। দেখে তো অনেকটা ভীত হয়ে গেলাম, এরা কারা, ওই সময়ের কথা বলছি, এখন অবশ্য ওই ধরনের সংগঠন আর নাই। তো ওই সময়ে যেগুলো আসলে আপনারা শুনছেন কিনা, যারা ওই অঞ্চলের আছেন তারা যা বুঝতে পারবেন, দক্ষিণ অঞ্চলের যে নিষিদ্ধ ঘোষিত দল কিছু ছিল বাংলাদেশে, তাদের রাজনীতি করার কোনো ইয়া নাই। আসলে তারা রাজনীতি এভাবে ওপেন রাজনীতি করতে পারে না,
আন্ডারগ্রাউন্ড
রাজনীতি বলতে যেটা বোঝায়, ওরাই সেই দলগুলোর মেইন। ওর মধ্যে দু একটা দল, যেমন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, এর মধ্যে আবার ভাগ আছে লাল পতাকা, ML, এরা সবাই কমিউনিস্টবাদী। তো ওনাদের যে সমাজতন্ত্রের নীতিতে তারা এই রাজনীতিতে আসছে, সেই নীতিটা মূল কথাটা হচ্ছে ওদের যে সবাই সমান হবে সমাজতন্ত্রের নীতি অনুযায়ী, যেটা জোরপূর্বক হতে হবে ওদের নীতি, যেটা যে কেউ বড় লোক আছো তাকে তার টাকা নিয়ে নিতে হবে, গরিবকে দিতে হবে, মানে এটা জোরপূর্বক,
বুঝিয়ে হবে না,
না বুঝিয়ে হবে না বা বুঝিয়ে কেউ হয়ও না,
এগুলো জোর করেই করতে হবে,
জোর করতেই করতে হবে। এই নীতিতে ওরা ছিল আমি যেটা জানি, কিন্তু পরবর্তীতে এই নীতিটা নিজেরাই ভঙ্গ করছে ওরা। যেমন আসলে যে অনেক ধনী তার কাছ থেকে ঠিকই টাকা নিচ্ছে, টাকাটা কোনো গরিবকে দেওয়া হচ্ছে না,
নিজেরা নেওয়ার পরে যখন টাকার উষ্ণতা পেয়ে যায় সেটা আসলে
তখন একটা লোভ জন্ম হয়, যার জন্য তাদের রাজনীতিটা অন্যরকম হয়ে গেছিল তখন। এই নিয়ে বাবা মার সঙ্গে একটু ঝগড়াঝাটিও হইলো আমার, কোন জায়গায় বাড়ি করছে, ছেলে মেয়েরা কিভাবে মানুষ হবে, আমরা যখন বড় হবো আমাদের বাচ্চারা কিভাবে মানুষ হবে এইসব এলাকায়। তো বাবা মার কথা মতো ঢাকায় চলে আসি আবার। ওখান থেকে ঢাকায় এসে কোনো চাকরি পাই না, আবার বাড়িতে চলে যাই, আবার ঢাকায় আসি, কিছু বন্ধুর মেসে টেসে থাকি, দু একদিন করে রাখে, এরপর তো রাখে না। তো ওর মধ্যে কুষ্টিয়ার একটা ছেলের সঙ্গে পরিচয় হয়েছিল, সে আমাকে একটা ফোন নাম্বার দিল যে এই নাম্বারে তুমি যোগাযোগ করো, আমাদেরই বন্ধু, তুমি ওর সঙ্গে ওর কাছে যাইতে পারো, তোমার যতদিন ইচ্ছা ওখানে থেকে তুমি চাকরি খুলবা। তার সেফটির প্রয়োজনে তার নামটা আমি এখন প্রকাশ করতে চাচ্ছি না, সে তখন বাড্ডাতে থাকে। পরিচয় হইল, পরিচয়ের দিন থেকেই বন্ধুত্ব আর কি, যেহেতু আমার এক বন্ধুর বন্ধু। সে আমাকে অনেক জায়গায় নিয়ে গেল, ভালো ভালো হোটেলে খাওয়াইলো টাওয়াইলো, বললো তুমি কোনো টেনশন করো না, তোমার যতদিন চাকরি না হয় তুমি আমার বাসায় থাকবা। ও একটা রুম নিয়ে থাকতো একটা বাসায়, কোনো প্রভাবশালী রাজনীতিবিদের বাসা হবে, সেই বাসায় ও নিজেই থাকতো। কে সে আমার এখনো নাম স্মরণ আসছে না, সে আসলে কে, বাট ওর রুমে থাকে না, আমি সবসময় থাকতাম। সকালবেলা দেখতাম আমার পকেটে 200-500 টাকা দিয়ে চলে যেত, সারাদিন আসতো না, রাতে কোনোদিন আসতো কোনোদিন আসতো না, কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে কিনা খোঁজ খবর নিত। তো ওর মাধ্যমে বললাম, ওর নাম রবি,
রবি। ওকে, তার মানে যে লোকটি খারাপ বলছেন আপনি, যে লোকটিকে আপনি খারাপ বলছেন তার নাম হচ্ছে
রবি।
ওকে, তারপর
রবির সঙ্গে এইভাবে থাকলাম, আমার কোনো কিছুর কমতি হচ্ছে না। রবিকে মাঝে মধ্যে বলি আমার একটা দরকার ওটা দরকার, বলতে নেশা করবো একটা ফ্যান্সি ডিল দিয়ে যেও, ঠিক আছে দুপুরবেলা বা কি বিকেলবেলা বাসায় এসে দিয়ে যাবে কোনো ছেলে, সমস্যা নেই, এভাবে চলতে লাগলো। পরে দু একদিন ওর সঙ্গে বের হলাম, আসলে কি করে জোর করি যে দোস্ত তুমি আমাকে নিয়ে চলো, আসলে তুমি কি করো, সারাদিন কি কাজ করো, বললো ঠিকাদারি করি। হ্যাঁ, আসলেই ঠিকাদারির মতোই দেখলাম। ওই সময় গুলশানের কিছু পুরাতন বাড়ি টাড়িগুলো, আমি এটা বলছি তখন বোধহয় 97-98 কথা, তো ওই সময় গুলশানের কিছু পুরাতন বাড়ি ঘরগুলো মানে ভেঙে নতুন ভাবে তৈরি করবে, এরকম অনেক বাড়িঘর ভাঙা হচ্ছিল। তো ও দেখাইলো এইগুলো বাড়ি টাড়ি আমার, প্রত্যেকটা বাড়িতেই মাঝে মাঝে যাইতাম, দেখতাম হ্যাঁ বসাইতো খাওয়াইতো, বাট প্রত্যেকটা বাড়ির যে কেয়ারটেকার বা ওই কাজগুলো দেখাশোনা করতেছে তার সঙ্গে একটু আড়াল হইতো, সে আড়ালে কি করে সেটা দেখি, তা আড়ালে টাকাই দেখতাম যে অনেকগুলো করে টাকা ওকে দেওয়া হইতো,
এই রবিকে দেওয়া হতো।
হ্যাঁ, রবি টাকাটা নিয়ে বেরিয়ে চলে আসতো। তারপর আমার ধারণায় আমি যেটা বুঝলাম, এটা স্রেফ একটা চাঁদাবাজি। এখানে চাঁদাবাজি এই জন্যই বলছি, আসলে ওর ওটা ঠিকাদারি না, যে অরিজিনাল ঠিকাদারি কাজটা নিয়েছে যে ঠিকাদার, তার কাছেই সে চাঁদাটা নিত, যেহেতু সে এলাকার প্রভাব বিস্তার করে একটা ছেলে, এই জন্য এবং দিতে বাধ্য হইত, এইভাবে ওর ইনকাম।
আচ্ছা,
যাই হোক, এটা একটা পার্ট আমার গল্পতে আসি। তো এইভাবে ঢাকায় কিছুদিন থাকি, আবার বাড়িতে যাই, এভাবে চলতেছিল। আসলে আমি তখন পুরা লাইফটা একটা স্ট্রাগল করতেছিলাম, আসলে আমি কি করব, না পাচ্ছি চাকরি, না পাচ্ছি বন্ধুদের মেসে এখানে ওখানে থাকা, বিশাল একটা হেজিটেশনে ছিলাম, কি করি কি করি। এর মধ্যে ঢাকায় আমার আর একটা বন্ধুর সঙ্গে পরিচয় হয়, সেও আমার মতো বেকার। সে বলল, দোস্ত চলো সার্টিফিকেট দেখাইলে কোথাও চাকরি হবে না, চলো আমরা অন্য কিছু করি, অন্য দশজন মানুষ যেভাবে চলে স্ট্রাগল করো, দেখো একদিন মানুষ হতে পারবো। তারপর শুরু হলো স্ট্রাগল লাইফ। স্ট্রাগল লাইফের কিছু অংশটা অংশ বলি, আমরা নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডে গেছিলাম, ওখানে কাজের জন্য স্রেফ দিন হাজিরার কাজ করবো এরকম মানসিকতা। তো ওখানে যে যখন একটা কাজ খুঁজলাম, একজন আমাদেরকে কাজ দিল, কাজ হচ্ছে ওই শিপগুলো জাহাজগুলো ঘষতে হবে, নিচের অংশটা জাহাজের এটা ঘষতে হবে, ঘষাঘষি শেষ করে ওটাতে আবার একটা প্রলেপ দেওয়া হয়, সেই প্রলেপটা ব্রাশ করতে হবে, এই কাজগুলো দিল। তা আমি তো তাকাই, দেখি এত বড় জাহাজ আর আমরা মাত্র দুইজন লোক, এ কি সম্ভব, কয় বছর লাগবে আমি ভেবেও পাইনি। তারপরে শুরু করলাম, সারাদিন না খাওয়া ছিলাম, খাইনি, পকেটে টাকা ছিল না, এই অবস্থায় ওখানে কাজ করব। তো ওই লোকটা আমাদেরকে বললো, তোমরা কি খাইছো? না খাইনি। পরে আমাদেরকে হোটেলে খাওয়াইলো, খাওয়ানোর পর কাজ দিল। কাজ করতেছি করতেছি, বাট হাত চলে না, যেহেতু অভ্যাস নেই, আর অনেকটা আমার চালচলন কথাবার্তা দেখে ওদেরও কিছুটা সন্দেহ হইলো। আমাদের ভাবটা এটাই ছিল, একেবারে অশিক্ষিত গ্রাম থেকে আসছি এরকম কাজের জন্য।
আমি একটু জানতে চাইবো যে রবির সাথে আপনার কানেকশনের কি হলো, রবি কেন আপনাকে বসে বসে খাওয়াবে এবং কেনই বা আপনি রবির কাছ থেকে চলে আসবেন এরকম একটা কাজে? ভয় ওই জায়গাটা কি আপনি কোনো কিছু গোপন করেছেন?
না, এখানে গোপন করার মতো কিছু নাই, এটাই বলছি যে রবির অরিজিনাল বাড়ি কুষ্টিয়াতে, আমার এলাকাতেই, এবং ওই এলাকারই ওর একেবারে ঘনিষ্ঠ ফ্রেন্ড, যার সঙ্গে আমার পরিচয় হয় আমরা ওখানে যাওয়ার পর।
ওকে।
আর সেই ছেলেটার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়, তার রিকোয়েস্টে সে আমাকে রবি তার কাছে রাখছিল।
মানে কয়েকটা দিনের জন্য আপনাকে রেখেছে?
যে ও ইঞ্জিনিয়ার, ও চাকরি খুঁজতেছে, পাইলে ও চলে যাবে, তোর আশ্রয় রাখিস।
মানে কয়েকদিনের থাকার জন্য?
কিন্তু আমার নিজের কাছে খারাপ লাগতো, আর কতদিন থাকবো, তো নিজে নিজে কিছু করব।
এবং সেজন্যই আপনি এত টাফ কাজ বেছে নিলেন, সেটা হচ্ছে জাহাজে গিয়ে এই ধরনের কাজ করা। তারপর
কিন্তু ওখানে একদিনের বেশি থাকতে পারলাম না, শরীর মানসিকতা সব কিছুতেই চেঞ্জ হয়ে গেল, ফিরে আসতে বাধ্য হইলাম। একদিনের 200 টাকা মনে হয় পাইছিলাম, ওই টাকা দিয়ে আবার বাড়িতে চলে আসলাম।
মানে এরকম এক ধরনের বলতে পারেন বা দৌড়ের উপর থাকা, ঢাকা টু কুষ্টিয়া, কুষ্টিয়া টু ঢাকা, আপনি বিভিন্ন জনের আশ্রয় প্রশ্রয়ে খারাপ পথ দেখছেন, কষ্টের পথ দেখছেন, কোনোটাই আপনার পছন্দের হচ্ছে না, কোথায় যাবেন আপনি জানেন না, এরকম একটা গন্তব্যহীন অবস্থা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আবার একবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব। এখানে এমন একজন ছেলেকে আমরা দেখছি যার দুরন্ত শৈশব কেটে গেছে রাজনীতির ছত্রছায়ায়, যার দুরন্ত শৈশবের পর কৈশোর কেটে গেছে প্রেমের না পাওয়ার বেদনায়, এবং তারপরে একটা গোল্ডেন এইজ আমরা বলতে পারি সেটা গেছে মাদকের কাছে, এবং তারপরে এসে যখন একেবারে যৌবনের প্রথম পর্যায়ে রয়েছে, সেই 18 বছরের পরের সে সময়টা, সেই সময়টা পার করলো পলিটেকনিকে গিয়ে, সেখানেও আমরা দেখলাম যে রাজনীতি তাকে স্ম্যাশ করে দিচ্ছে, এবং তারপর সে যখন পরিবারের কাছে ফিরে আসতে যাচ্ছে তখন পরিবার বলছে এবার কাজ খোঁজো, এবং যেহেতু শিক্ষা নেই এবং ভালো কোনো ব্যাকআপ নেই, সুতরাং এই ছেলেতে কোথায় যাবে? সে কখনো এমন একজনের ছত্রছায়া যাচ্ছে যেখানে গিয়ে তার পরিপূর্ণভাবে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, সে চাইছে না, আবার সে ফিরে আসছে, ফিরে এসে দেখছে যে এমন কাজ সে পাচ্ছে যেটা দিনমজুরের কাজ, সেখানেও তার শরীর সইছে না, ছেলেটি আসলে শেষ পর্যন্ত কোথায় যাবে? যাহা বলিব সত্য বলিব, তো আপনিও আসতে পারেন আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করার জন্য। এখানে আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনি চাইলে এই মুহূর্তে আমাদের ফেসবুকেও চলে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। তারপর
আসলে আমার জীবনের অনেক কঠিন মুহূর্তগুলো এখন থেকেই আমার শুরু হবে।
বলেন। তারপর
এভাবে ঢাকা বাড়ি যাতায়াত চলছিল, আমি তখন বাড়িতে অবস্থান করছি।
জি।
ওই সময় আমাদের ওখানকার এই চরমপন্থী সংগঠনগুলোর কিছু নিয়ম আছে যেটা আগে বলা হয়নি, যে এরা যে কোনো সময় যে কোনো বাড়িতে যে কোনো দিন থাকার ইচ্ছা পোষণ করতে পারে।
আচ্ছা, থাকার ইচ্ছা পোষণ করতে পারে।
কারণ ওরা রাতের বেলা ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় যায়, এরকম যে কোনো বাড়িতে তারা আশ্রয় নেয়।
ওকে,
আর ওরা যে বাড়িতে আশ্রয় নিবে তাদের এই ব্যাপারটা পুরোটাই গোপন রাখতে হবে সে বাড়িওয়ালাকে, এবং তারা যতক্ষণ থাকবে, যদি সারাদিন, দিনের বেলা সারাদিন সারা রাত থাকে, তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে।
জি,
এমন আমি দেখছি বা শুনছি যে বাড়িতে যদি মানে খাসি গরুও থাকে, জবাই করে খাওয়াইতে হয়, তাদেরকে খাওয়াইতে হবে, খাওয়াইতে বাধ্য।
এরা যে সমাজতন্ত্রের নামে কিংবা কমিউনিজমের নামে যা করছে তা আদৌ তো সমাজতন্ত্র বা কমিউনিজম সাপোর্ট করে?
জি না,
পলিটিক্যাল ফিলোসফি থেকে এদেরকে জাজমেন্ট আনা যাবে না। এরা রাজনৈতিক ছত্র ছায়ায় মুখোশধারী বলা যেতে পারে, যে এক ধরনের সন্ত্রাসী। ওকে, হ্যাঁ, তারপর?
রাইট, তো আমি তখন কুষ্টিয়াতে বাড়িতেই, ওই রকম একটা দিন আমাদের ফ্যামিলিতে চলে আসে, যেটা হচ্ছে হঠাৎ রাত একটা কি দুটোর দিক।
ওকে,
আমাদের গেটে নক হচ্ছে, আমরা নক করার সংকেত দেখেই বুঝতে পারছি যে এরা চরমপন্থী সংগঠনের কেউ হবে। তো হ্যাঁ, আমার বাবা বা পরিবারের অন্যরা এই ব্যাপারটাই অনেকটা ভীতু, তাদেরকে ফেস না করলেই ভালো এরকম মনে করে। তো আমি যেহেতু একটু সাহসী, সেহেতু আব্বা আমাকে বললো যে গেটটা খুলে যায়, দেখ কে আসছে। আমি বললাম ঠিক আছে বাবা, তুমি বাড়ি ঘরের ভিতরে থাকো, আমি দেখতেছি। আমি নিজে বের হলাম, বের হয়ে দেখি, হ্যাঁ, আমাদের পাশের মুখ চিনি, পাশের পাড়ার একজন বড় ভাই যিনি ওই দল করেন, আমি জানতাম আগে থেকে, সে আসছে। ভাইয়া কোনো সমস্যা? ভাই, না সমস্যা না, তোমরা তো এখানে আসছো অনেকদিন হয়ে গেল, তো এখানে আমাদের কিছু নিয়মকানুন আছে যে আমাদের বাইরের গেস্ট টেস্ট আসে, ওরা আসলে ওদেরকে থাকার জায়গা দিতে হয়। তো আজকে তো আমার অনেক আঞ্চলিক কমান্ডাররা আসছে, ওনাদেরকে সম্মান দেখানোর জন্য তোমাদের বাড়িতেই নিয়ে আসবো, এই জন্য আগে জানাইতে আসলাম। আমাদের বাড়িতে না আনলে হয় না ভাইয়া, যেহেতু আব্বা চাকরিজীবী ছিল, এইসব পরিবেশে তারা ভয় পায় খুব একটা বেশি। না না, কোনো সমস্যা নাই, ওনাদেরকে তো কেউ কিছু বলতে যাবে না, তুমি নিজে থেকে ব্যবস্থা করো, রাতে খাবার টাবার মুরগি টুরগি থাকলে বলে জবাই টবাই করে রেডি করতে বলো, ওরা এসে থাকবে আর খাবে, আর কাউকে তো কিছু বলবে না। তা আমি আর দ্বিতীয়বার ইয়া করার সাহস পাইলাম না, না করার। ঠিক আছে ভাইয়া, কয়জন? তো অনেকগুলো, অনেকগুলো বলতে 12-14 জন।
কুষ্টিয়ার কোন জায়গাটায় বাড়িটা ছিল আপনাদের? এক্স্যাক্ট লোকেশন না বললেও শুধু উপজেলাটা বলেন, এবং
এটা কুষ্টিয়া সদর থানার মধ্যে।
সদর থানার মধ্যেই অবস্থান? আমি যত জানতাম চরাঞ্চলে এই জিনিসগুলো হয়
না। ওই সময়টা আমাদের ওই এলাকাটা ছিল বেশ এই দলগুলার প্রভাব,
মানে এই যে সর্বহারা বলতে যেটা বোঝায় এদের প্রভাব, এবং এই কুষ্টিয়ার সদরেই অবস্থা। কত সালে ঘটনা বলছেন আপনি?
98-99।
98-99, ওকে, তারপর?
সরি, 98-99 আগে হবে, কারণ আমার মনে আছে ওই 96-তে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ওদেরকে ভালো হওয়ার জন্য একটা সুযোগ করে দেন।
ওকে, সেই সময়ের ঘটনা আপনি বলছেন?
হ্যাঁ, তার কয়েকদিন আগের কথা।
তার মানে আমরা ধরে নিতে পারি যে 96-এর দিকে। ওকে, ঠিক আছে, তারপর?
না, ঘোষণাটা 96-এ সরকার গঠন করার অনেক পরে।
এক্সাক্ট ডেট আমার তো দরকার নেই, আমি জাস্ট বোঝাচ্ছি যে কত সালের দিকে এটা হয়েছিল। 95-96-94 ইজ নট এ বিগ প্রবলেম, তারপর?
হ্যাঁ, তো ওই সময় আমি আর না করতে পারিনি, আমার ভাবি ছিল, ভাবিকে ডাকলাম, বললাম তোমাদের উঠতে হবে না, আমাদের ভিতরে গ্যাসের চুলা ছিল ভাবির রুমে আর কি, যে রান্নাঘরে যাওয়া দরকার নেই, গ্যাসের চুলায় কিছু রান্না করে দাও, আমি বাইরে থেকে মুরগিটা কেটে কেটে দিন। আমাদের মুরগি পুষতো তখন দেশের বাড়ি, যেহেতু
কি পরিমাণ রান্না করলেন?
12 জনের ব্যবস্থা।
কটা মুরগি জবাই দিলেন?
দুটা।
ওরা তো খেতে চায়, আপনাদের মেরে ফেলবে?
হ্যাঁ, কিছু করার নেই, আমাদের জবাই করার মতো দুটো মুরগি
ছিল,
দুটো মোরগ ছিল, এইটাই, আর ওরকম কিছু ছিল না।
আমার বিশ্বাস যে যারা আজকে যাহা বলিব সত্য বলিব শুনছেন, তাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা এই কাজটি করেন, এবং একই সাথে এরকম ভুক্তভোগী হয়েছেন, এরকম অনেকেই আছেন। হ্যাঁ, তারপর?
তারপর ওই খাবারগুলো তৈরি করে ওদেরকে পরিবেশনের দায়িত্ব আমার, যেহেতু আমিও নিষেধ করছি আমার পরিবারের কোনো সদস্য যাতে সামনে না যায়, একটা ভয়ানক ব্যাপার স্যাপার। তো আমি নিজেই বারবার এই রুম থেকে ওই রুমে খাবার নিয়ে যাচ্ছি, আর ওর থাকার ব্যবস্থা হচ্ছে আমার রুমটাতে, আমি যে রুমে থাকি।
12 জন?
হ্যাঁ, 12 জন বলতে একটা গেস্ট রুম আছে সঙ্গে আমার রুমের সঙ্গে
জি
গেস্ট রুম আর আমার থাকার রুমটা এই দুইটা রুম মিলে
12 জন থাকবে
12 জন থাকবে
আমাকে একটু জাস্ট ধারণা দেবেন যে এরা দেখতে কেমন ছিল এরা দেখতে ইন সেন্স মানে কি ধরনের লোক গ্রামের কৃষক নাকি ব্যবসায়ী এদের কমিউনিটিটা আসলে কি
এদের চেহারা দেখলে আসলে কেউ ওইভাবে বুঝবে না যে এ আসলে খুব ডাকাতের মতো বা মোষওয়ালা এই ধরনের কোনো ভয়ঙ্কর কোন চেহারা না নর্মালি অ্যাজ আই এম যেরকম আমাকে দেখছেন
ওকে
স্বাভাবিক আপনি যেমন করবেন আপনি হতে পারেন
ওকে মানে একদম স্বাভাবিক
স্বাভাবিক
ওকে
বাট ওদের চাল চলনটা একটু উগ্র
বা একটু অন্যরকম
হ্যাঁ ওদের কথা বলার স্টাইলটা কেমন জানি একটু সন্ত্রাসী সন্ত্রাসী ভাব সবকিছুতেই কেন বিরক্ত এমন একটা ভাব
ওকে This is the point. সবকিছুতেই বিরক্তি বিরক্তি কেন হ্যাঁ সেটা আপনার মধ্যে কিছুটা দেখতে পাচ্ছি কথা বলার সময় ওকে ইটস জাস্ট ফান আমি সামনের দিকে যেতে চাই হ্যাঁ তারপর
নেক্সট ওদেরকে খাওয়ানো হলো তারপর আমি আমার মতো শুয়ে পড়লাম ওরাও দেখলাম যে মানে ফ্লোরে খাটে দুই দিকেই ওরা থাকার জন্য ব্যবস্থা করে নিল লেপ কাঁথা যা ছিল ওগুলো আমরা আরও এক্সট্রা এনে দিলাম ওইভাবে থাকলো কিন্তু ভয়ঙ্কর ব্যাপারগুলো ছিল ওদের যে অস্ত্রগুলো সব চারপাশের দেয়াল দিয়ে সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছে আসলে ওই অস্ত্রগুলো কি আমার দেখার হাত দিয়ে ধরে দেখবো ইয়া দেখবো এরকম খুব আগ্রহ যাতে ছিল যে আসলে এগুলো কি অস্ত্র দেখি
তো দেখলেন আপনি আপনি তো এখন চিনেন অস্ত্রগুলো কি 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 ছিল সেইখানে অস্ত্রগুলোর মধ্যে
অনেক বড় বড় অস্ত্র ছিল আমার জানা মতে যেগুলোকে বলা হয় যে তালেবানরা যে ইয়াগুলো ইউজ করতো রকেট লঞ্চার এইগুলো ছিল স্টেন গান ছিল আর ইউ শিওর হ্যাঁ শিওর
ওকে তারপর
স্টেন গান ছিল এমন কি পুলিশ প্রশাসন যারা ব্যবহার করে যে হ্যান্ড মাইক টেক এগুলো ওরা ইউজ করতো কেন ইউজ করতো তারা জানি না আমরা তো জানি পুলিশ কাউকে ঘিরলে বা ইয়া করলে মাইকিং করে কথা বলে ওরা ওইগুলো ইউজ করতো দেখতাম
ওকে
একটা ভয়ানক পরিবেশ যাই হোক সকালবেলা ওই মানে পাশের যেই লোকটা আমার পরিচিত দল করতো ওই লোকটা আসলো ওদের সঙ্গে কথা টথা বলে আমাকে ডাকলো আমার বড় বড় মেহমান আসছে তোমরা রাতে কি খেতে দিস ভাই কি কোনো সমস্যা কয় এটা কি করছো দুইটা মুরগি এত লোকের হয় আর কিছু ছিল না বাড়িতে খাসি টাসি ছিল না এটা খাসি জবাই করে দিতা তোমাদের কাছে তো আমরা চাঁদা চাইনি চাঁদা চাইছি আর তোমাদের বাসায় নিয়ে আসার কারণ সবাই আশেপাশে বেশিরভাগই ছিল অশিক্ষিত অল্প শিক্ষিত বা ব্যবসায়ী এই ধরনের লোক চাকরিজীবী বা শিক্ষিত ফ্যামিলির মধ্যে আমরাই ছিলাম তোমাদের জানি বলি তোমাদের বাড়িতে নিয়ে আসছে তোমরা এই কাজ করলা সম্মান থাকবে যাই হোক আমি ম্যানেজ করতেছি তুমি যেভাবে পারো সকালবেলা এখন যাও বাজারে যাও বাজার থেকে খাসির মাংস নিয়ে আসবো যে খাসি খায় খাসি খাওয়াবা যে গরু খায় গরু খাওয়াবা শুনে যাও কে কি খায় এভাবে আমাকে বলে দিল বলে ওদের সঙ্গে আলাপ করে ওই লোকটা চলে গেল আমি আমার আব্বুকে বললাম এই ঘটনা আব্বুকে এটা কি হইলো ওদেরকে যা দিব তাই খাবে তার মধ্যে আবার বলে দিবে এইভাবে খেতে হবে আমি বেশি কথা বলে তো লাভ নাই
বিপদে পড়ে যাবে
বিপদে আরো বেশি পড়বা তা বাধ্য হয়ে আমি ওই সময় 2000 টাকার বাজার করি মাংস টাংস কেনার জন্য তখন আসলে মাংসের দাম খুবই কম ছিল 50 কি 60 টাকা কেজি
জি
তো ওইভাবে খাওয়াই
দিয়ে জামাই আদর করলেন
হ্যাঁ ফুললি জামাই আদর মনে মনে রাগ হচ্ছিল যেহেতু একসময় ছাত্র রাজনীতি করছি ওই সময় যদি আমার ওই শহরের মধ্যে পড়তি পাবনা শহরে থাকতি তা আমিও দেখাই দিতাম তো এরকম ভাবি কিছুই করার নেই আমার যাই হোক ওরা ওই দিন চলে গেল কিন্তু যাওয়ার সময় বলে গেল দু একদিনের মধ্যে কয়েকজন আবার আসবে দু একদিনের মধ্যে হ্যাঁ এখানে আর একটা মিটিং আছে আমাদের মিটিং করার জন্য আসবে তোমাদের বাসায় থাকবে তো চলে গেল ওরা ওরা চলে যাওয়ার পর ভাবলাম আবারও আসবে কেন আসবে
এবার আগে ভাগে প্রিপারেশন নিয়ে রাখি
হ্যাঁ আবার
কোনো ফল ধরে কোনো সমস্যা না
রাইট আবার কোনো ফল ডে ফেলে কিনা বলা যায় না তো আমি ওই যে বললাম যে আমার একটা বন্ধু হয়েছে ওখানে যার মাধ্যমে রবির সঙ্গে কথা হয় আর কি
জি
তো ওই বন্ধুর কাছে পরামর্শে গেলাম যে গত রাতে এরকম ওরা আসছিল এভাবে খাওয়াইছি পরে পছন্দ হয়নি দিনের বেলা আরো ভালো বাজার টাজার করে খাওয়াইতে হয়েছে এখন আবারও দুদিন পরে আসবে বলছিল এরা কি এমন আরো কিছু করে কিনা আমাদের মধ্যে একটা ভীতি কাজ করতেছিল যে আরো বড় ধরনের কোনো কিছু চেয়ে বসে কিনা
এবং বসলে তো কিছু করার থাকবে,
কিছু করার নেই।
ওকে, দেখো
ও আমাকে সাজেস্ট করলো, দেখো ওদের তো মন মানসিকতা ঠিক নাই, এরকম করতেও পারে, যদি করে তুমি আমাকে একটু নলেজ দিতে, কেন তুমি কি করতে পারবা? দেখো ওরা তো আমাদের এখানকারই আশেপাশের ছেলেরা, আর এরা এই দল করে অনেকদিন হলো, কিন্তু এরা যাদের মাধ্যমে দলে আসছে এবং এদের বস যারা, তাদের একজন হচ্ছে আমার মামা।
ওকে,
তোমার মামা মানে
রবির মামা?
রবির না, ওর নামটা আমি বলি, ওর নাম রমজান, রিয়েল নামটাই আমি বলছি।
তাহলে রমজানটা কি?
রমজান আমার সঙ্গে যার পরিচয় হয়েছে কুষ্টি অঞ্চলে, যে ফ্রেন্ডটা।
ওকে, তার হচ্ছে মামা।
রাইট।
ওকে, আমি যতদূর বুঝি যে একজন বন্ধুর মাধ্যমে আপনি রবির কাছে গিয়েছেন এবং সেই বন্ধুটাই হচ্ছে রমজান, যে আলটিমেটলি বলছে তার এক মামা থাকে এই সর্বহারাদের দলে বা কিছু, তাই তো?
এবং তার, হ্যাঁ আমি জানতাম না, রমজান আমাকে বলল এই দলের মানে প্রধান সারির বড় কোন নেতা ওর মামা। আমি, তোমার কেমন মামা? আপন মামা বলল।
ওকে,
এতটা ভয় পেও না যে তোমাদের উপরে খুব অত্যাচার করলে বা এই ধরনের কোনো ক্রিয়েট করলে, কোনো কিছু চেয়ে বসলে, আমাকে শুধু নলেজ দিও, আমি মামার মাধ্যমে ঠিক করে দেব।
ওকে,
আমার অনেকটা সাহস হলো, যাক তাহলে কিছু একটা হবে। যাই হোক, দুই দিন হয়ে গেল অপেক্ষায় ছিলাম, এসে কিছু একটা হয়তো দাবি করবে, এই জন্যই হয়তো আসবে, কিন্তু দুই দিনের মাথায় আসলো না। বাট ওই দুই দিনের মাথায় বলতে দুই দিনের রাতের বেলা আমার নিজেরই একটা দুর্ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে,
সেটা কি আমরা জানবো, তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিবতে আজকে জীবনের অপ্রিয় সত্যগুলো এবং সিচুয়েশনাল যে অপ্রিয় সত্যে মুখোমুখি হয়েছে আমাদের এই বন্ধুটি দীপু, সে তার সত্যগুলো অকপটে স্বীকার করছে। আমরা সেই জায়গাটা আবারও ফিরবো। আপনি চাইলে জেবিএসবিতে এসে আপনার জীবনের অপ্রিয় সত্য এবং আপনার ভুল কিংবা অপরাধ যাই বলি না কেন সেটা স্বীকার করতে পারেন। আমাদের এখানে আসার জন্য পদ্ধতি হচ্ছে আপনি আপনার সেলফোনে লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। তারপর,
হ্যাঁ তারপর
যেটা দুর্ঘটনা ঘটল,
ওরা সেদিন আসেনি, বাট সেদিন আমার একটা দুর্ঘটনা হয়। দুর্ঘটনাটা এরকম যে আমরা সন্ধ্যার পরে, আমাদের বাড়ির 500 গজ দূরে হবে একটা স্কুল আছে, স্কুলের মাঠে আমরা ব্যাডমিন্টন খেলি রাতের বেলা, রমজানও থাকে আমাদের সঙ্গে। কিন্তু আমি যতটুকু জানি, রমজান দলের ছেলেদের সঙ্গে বা ভিতরের খবরাখবর দল না করলেও রাখে কোথায় কি হচ্ছে না হচ্ছে, ও পেয়ে যায়। তো আমরা খেলার মাঝে একটা ছেলে এসে রমজানের কানে কানে কি যেন বলে গেল, সঙ্গে সঙ্গে ও খেলা স্টপ করে দিল এবং আমাকে বলল, দীপু আমার সঙ্গে একটু চলো। কোথায় যাব? আমার সঙ্গে চলো, কাজ আছে। তা আমি ওর সঙ্গে চলতে কোনো রকম ভয় পাই না। ওর পর থেকে যখন জানি যে ওর মামা বড় ধরনের একজন লিডার, যেহেতু
আপনার ফ্রেন্ড আর কি,
ফ্রেন্ডের মামা, সেহেতু আমাদের উপরে কেউ কিছু করবে না, অন্তত রমজানের উপরে কেউ কিছু করবে না, এই সাহস নিয়ে ওর সঙ্গে গেলাম। আমার স্কুলের পিছনে একটা মাঠ আছে, মাঠটার পরে আরো পিছনে ধান ক্ষেত, তার পিছনে আরো গাছ গাছলা একটু জঙ্গলের মতো, তার পিছনে একটা ক্যানেল, সেচ প্রকল্পের জন্য যে ক্যানেল করা হয়, ক্যানেল, ঠিক ক্যানেলের পাড়ে নিয়ে গেলাম আমাকে। আমরা দুজন গেলাম, যে দেখি ওখানে অনেকজন, 7-8 জন কি 10 জন হবে বসে আছে। তো রমজান দিয়ে বলছে, কি ডাকছো কেন, কি হয়েছে এখানে? কয় ভাই, দেখলাম যে আমাদের তো জুনিয়র ছেলেরা ওখানে বসে আছে। রমজানকে বলতেছে, ভাই আপনার এক ছোট ভাই, ওরা অন্য পাড়ার ছেলে বা অন্য দিকটার ছেলে চিনি না, আপনার পাড়ার এক ছোট ভাই এই কাজ করছে, মানে একটা কি খারাপ কাজ করছে অথবা ওদের সঙ্গে কোনো সমস্যা বাধাইছে, যার জন্য ওকে আমরা ধরে নিয়ে আসছি, ওকে আমরা শেষ করেই দিতাম, বাট আপনার নাম বলছে রমজান ভাই হয়, তা আপনি ওকে চিনেন? রমজান দেখে বলল, হ্যাঁ আমার পাড়ারই ছেলে, ওকে ছেড়ে দাও। কেন ভাই, কেন ছাড়বো, কেন অন্যায় করবো, তার পেয়ে যাবে। আমি বললাম, তোমার পছন্দ হইল না, ছেড়ে দাও। তো ছাড়ে না। তারপর বললো, দেখো আমি রমজান, আমি দল করি না, কিন্তু আমি রমজান এটা তোমরা জানো, আমার মামা অমুক এটাও জানো, এখন যদি আমার মানে ছোট ভাইরে না ছাড়ো, তোমরা কি এলাকায় থাকতে পারবা? এবার সরাসরি থ্রেট করলো। ওই কথা শোনার পর আর কিছুই বললো না, ঠিক আছে নিয়ে যান। তো ওই ছেলেটার সাথে আমরা 3 জন আবার ব্যাক করে চলে আসলাম। আমার ওখানে সিরাপ কোনো ভূমিকা ছিল না, ভূমিকা একটাই ছিল, রমজান আসার সময় জাস্ট বলছিল, আমার শীতের দিন আমার গায়ে নীল একটা জ্যাকেট ছিল, রমজান আমাকে বললো যে দীপু তুমি ইয়া করো, তোমার হাতটা জ্যাকেটের ভিতরে ঢুকাও এবং হাতটা পিছন দিক করে এভাবে আর কি পিছনে করে হাতটা ঢুকায় থাকবে, আর কিছু করতে হবে না। এর উদ্দেশ্য হচ্ছে যে আমার কাছে কোনো অস্ত্র নাই, বাট আমি জ্যাকেটের নিচে হাত এভাবে আছি, মানে কিছু একটা আছে সবাই যাতে ভাবে।
ওকে ওকে,
এইটা আমি ওইভাবেই ছিলাম, আমার দিকে শুধু তাকাই ছিল বা চিনতে পারিনি, যেহেতু এলাকার নতুন ছেলে আমি। আমি তারপর চলে আসি, ওইভাবে এসে আর একটা গেম খেলি, বলছিলাম ব্যাডমিন্টন খেলতেছিলাম, একটা গেম খেললে রাতে 11টার মতো বাজে, তখন বললাম সাত দিক চলে যাই, যেহেতু বাসা 5-6-10 দূরে, হেঁটেই যাই, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, ওই সময় রাস্তা ফাঁকা, দোকানপাট বন্ধ, মেন রোড দিয়ে যাচ্ছিলাম, আমার বাসার কাছাকাছি চলে আসছে, ওই সময় দেখি রাস্তার নিচ থেকে দোকানের গুলোর পিছন থেকে কতগুলো ছেলে না লোক বের হয়ে আসলো, যেহেতু তাদের ফেস চিনতে পারতেছিলাম না, সবার মুখ গামছা দিয়ে বাঁধা, শুধু চোখ গুলো খোলা।
মাই গড,
এদের সম্পর্কে আমি জানি, যেহেতু আমাকে মানে ধরার জন্যই এরা সামনে আসছে, আমার মনে হয় আর রেহাই নাই, আমি মোটামুটি ভীষণ বাজে ভয় পেয়ে গেলাম, আমি কি অন্যায় করছি, তাহলে এরা কেন করবে, কোনো কথা বললো না। একটা ছেলে আমার সঙ্গে আসলো, বললো ভাই তুমি আমার সঙ্গে আসো, কিন্তু ভাই কোথায় যাবো, তোমার সঙ্গে কথা আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, যে একটা কথা বলে ছেড়ে দেবো, চলে যাও। আমি ঠিক আছে এখানে বলেন কেন, এখানে তো আমি বললে হবে না, সবাইকে নিয়েও কথা বলতে হবে, আমরা আরও লোকজন আছে। তখন বুঝলাম যে আরও রাস্তার নিচের দিকে পিছন দিকে আরও ধান ক্ষেত আছে, এই দিক দিয়ে আরও লোক আছে, তো আমাকে ওরা নিয়ে গেল, যেতে বাধ্য হলাম আর কি, ওই পাশে একটা গোরস্থানের মতো আছে, ওখানে আমাকে নিয়ে যায় এবং বলে, ওখানে তখন দুর্ব্যবহার যেটা বলে সুন্দরভাবে কথা বললো, এখানে নিয়ে আসার পর বলতেছে তুই কোন এলাকার, ওদের ধারণা ছিল যে আমি বাইরে থেকে রমজান কাউকে নিয়ে আসছে হায়ার করে, অথবা আমি অন্য কোনো দলের কোনো সন্ত্রাসী,
এদের মধ্যেও গ্রুপিং আছে
অবশ্যই, যে বললাম লাল পতাকা, তারপর এমএল, বিভিন্ন বাহিনী আছে।
ওকে,
তো মনে করছো অন্য এলাকার অন্য গ্রুপের লোক, একত অন্য গ্রুপের লোক এক গ্রুপ সামনাসামনি হইলে তাকে মারবেই, এটাই ওদের নীতি। আর দ্বিতীয়ত ওদের যেটা বুঝলাম মাঠের মধ্যে গেছিলাম রমজানের সঙ্গে ওদেরই ছেলে পেলেরা, দ্বিতীয়ত আমি আবার আর একজনের সুপারিশ নিয়ে গেছি বা ইয়া করতে গেছি, এই অপরাধেই আমাকে নিয়ে আসা হয়েছে। আমি বোঝানোর চেষ্টা করলাম, দেখেন আমি আসলে কোনো দল করি না, আমার বাড়ি এই এলাকায়, একটু বিশ্বাস করেন এইসব কথা বলে পার পাওয়া যাবে না, ওকে ইয়া করে দিই। তা আমাকে অলরেডি শোয়ানো হয়েছে, কে যেন বললো কি পায়ের রগগুলো দিতে দেয় পাশে থেকে, ওদের হাতে ছুরি ছিল, পেঁয়াজ ছিল, ওগুলো অবশ্য তাক করেনি, ওগুলো ঘাড়েই ছিল, পরবর্তীতে যেগুলো জানছি যে যাদেরকে ওরা মৃত্যুদণ্ড দেয় বা মেরে ফেলে ওদেরকে গুলি করে না, এক এক দলের এক একটা নীতি আছে, পূর্ব বাংলা কমিউনিস্ট সবসময় জবাই করে।
ওকে,
আরও কেউ আছে যারা গুলি করে মারে, আর কেউ আছে কেউ গাছের সঙ্গে ঝুলায় মারে, বিভিন্ন নীতিতে ওরা
মানে ওই মৃত্যুর স্টাইলটা দেখে যেন বোঝা যায় যে আসলে কারা মেরেছে।
হ্যাঁ,
সো ওয়ান কাইন্ড অফ সাইন,
এবং ওরা অনেক সময় লিখেও যায়
কি লিখে যায়,
মৃত্যুর জন্য দায়ী ধরেন পূর্ব বাংলা কমিউনিস্ট,
এরকম ডিরেক্টলি স্বীকার করে যায়। ওকে,
তো ওইভাবে যখন গল্প এগুলো আগে শুনছি এরা এরকম করে, আমাকে যখন এভাবে তাক করে শোয়াই ফেলছে, তখন আমি বুঝছি যে এরা তো আমাকে গুলি করবে না, তাহলে কি আমার মৃত্যুদণ্ড দিয়ে দিবে, তবে ওদের নীতিতে আছে কাকে মৃত্যুদণ্ড দিবে না দিবে অবশ্যই একটা বৈঠক হবে।
জি, বৈঠক হওয়ার আগে এরকম কোনো কিছু
করবে না, তাহলে নিশ্চয়ই মারবে না, আমাকে নিয়ে এই তাৎক্ষণিক কোনো বৈঠক হয়নি, আর বড় নেতারা না আসলে বৈঠকের।
এগুলো আপনি জানতেন কিভাবে, এগুলো কি আপনার ওই বন্ধুর কাছ থেকে
শুনেছেন? হ্যাঁ, এদের কার্যক্রম কি করে না করে।
ওকে,
তাহলে হয়তো আমাকে কাউকে না জানেও মেরে ফেলতে পারে, লিডারদেরকে না জানেও মেরে ফেলতে পারে, ওদের যদি বেশি রাগ হয়ে থাকে, আমি কিছুই বুঝতেছি না, বারবার চেষ্টা করতেছি, অলরেডি আমার পায়ের রোগ কাটার কথা বললো, কে যেন ছুরি নিয়ে পায়ের কাছে চলেও গেছে, পা ধরে আসছে, আমি নিজে বাঁচার জন্য তখন যতখানি সাপোর্ট করা দরকার করছিলাম।
কি বলছিলেন আপনি ওদেরকে এই মুহূর্তে?
আমি বলছিলাম প্লিজ ভাই আমাকে মারেন না, আমি কোনো দলের না, এটাই বলছিলাম, আমি কোনো দলের না। পেতর কাছে অস্ত্র ছিল, অস্ত্রটা কোথায়?
ওই যে পিছনে হাত রেখেছিল। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিবতে আজকে জীবনের অপ্রিয় সত্য, ভুল কিংবা অপরাধ সবকিছু মিলিয়ে সত্যের মুখোমুখি হয়েছে দীপু। কি হতে যাচ্ছে দীপুর জীবনে এবং দীপুর জীবনটা শেষ পর্যন্ত কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমরা এখন পর্যন্ত জানি না, তবে কিছুটা হলো এসেন্স এখন পর্যন্ত আমরা পেয়েছি। আপনারা যে গল্পগুলো শুনছেন এখানে সেটা এই বাংলাদেশের গল্প এবং কোনো ভৌতিক গল্প নয়, জীবনের একেবারে চরম অপ্রিয় সত্য। উফ, ওকে, আমরা আপনার কাছে ফিরবো, তবে তার আগে প্রিয় শ্রোতা আপনাদেরকে বলতে চাই আপনারা চাইলে দীপুকে দেখার জন্য এই মুহূর্তে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। দীপু, তারপর?
হ্যাঁ, তারপর আমাকে তো বাঁচতে হবে। আসলে ওই সময় যে সেন্সটা আসলে মেরে ফেলবে, তখন একটা মানুষের বাঁচার জন্য যে আকৃতি দরকার, যতটুকু করা দরকার, আমি সেগুলি ওদের সঙ্গে করছিলাম। বাট যেটা বুঝলাম যে আমার গলায় আগে ছুরি চালাবে না, নিশ্চিত হাত পায়ে কাটবে, তারপর ওদের মুভমেন্ট দেখে বুঝতে চাচ্ছিলাম। তো ওই পরিস্থিতিতে দেখলাম একজন আমার পা অলরেডি দুজন ধরে আছে, মানে পায়ের রোগগুলো কাটবে। আমি যা আছে জীবনে কিছু একটা তো করতে হবে বাঁচার জন্য, ঝাড়া দিলাম আর কি, পাটা ছিটকে দিলাম। ওর হাতের যে চাকু বা ঘুর বা যেটা ছিল অন্য করে বুঝতে পারিনি, ওটা রগে না লেগে আমার পায়ে লাগলো। আজ থেকে অনেক বছর আগের কথা, তারপরও পায়ে ডাক্তার আছে এখনো।
আপনার পায়ে এখনো ডাক্তার আছে? ওকে, আমরা কি সেটা ছবি তুলতে পারি একটা?
যদি আসে
দেখি কি অবস্থা। প্রিয় শ্রোতা, আমরা পায়ের ছবিটা তুলেছি এবং সেই দাগটি এখনো আছে, কালো সেই দাগ, যেখানে পায়ের রক্তটা কেটে দেওয়ার কথা ছিল সেটাখানে কাটেনি, তার পাশেই জখম হয়ে যাওয়ার চিহ্নটা এখনো আছে। আমরা এই ছবিটি ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। তারপর কি হলো?
তারপর কে যেন জিজ্ঞেস করলো তোর বাবার নাম কি?
ঝাড়ি মারা অবস্থায়, মানে ঝাড়ি মেরে থাকার পর আপনাকে?
হ্যাঁ, কেটে গেছে আমার পা, তো ব্লিডিং হচ্ছে অনেক। আমি দু হাত দিয়ে নিজের পাটাই চেপে ধরলাম আর অনুরোধ করতে লাগলাম, ভাইয়া আমাকে মারেন না, আমি সত্যিই কোনো সন্ত্রাসী গ্রুপের লোক না, বিশ্বাস করেন। আমার বাবার নাম বললাম, চিনতে পারলো না, যেহেতু এলাকার নতুন আমরা। তারপরে কেন জানি মনে হলো ভাইয়ের নাম বলি, আমার ইমিডিয়েট পরম ছিল, আমার ভাইয়ের নামটা বললাম। আমার ভাইয়ের নাম নিপু, যে বললাম আমি নিপুর ভাই। ভাইয়া কে ওখানে চিনত, কারণ আমার বাড়ি করার 5-6 বছর আগে থেকেই ভাইয়া ওখানে থাকতো ব্যবসার কারণে, সেই জন্য ওই এলাকার লোকজন ওনাকে চিনে। তখন ছেলেগুলো বলতেছিল তুমি নিপু ভাইয়ার ভাই? হ্যাঁ। কেউ আর কোনো কথা বললো না, আমাকে ফেলে রেখে সবাই চলে গেল ওখান থেকে
মুহূর্তের মধ্যেই।
আমি আবার চিন্তা করলাম আমার ভাই কি কোনো সন্ত্রাসী নাকি? তত না, তার মানে সে এটাই বুঝলাম যে ভাইয়া মানসিকতা এমনই ছিল যে ওই এলাকার সবার কিছু না কিছু উপকার সে করছে।
আচ্ছা আচ্ছা।
নিজের টাকা পয়সা খরচ করে সেবা করা বা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া, নিজে নিয়ে যেত, এরকম কাজগুলো করতো, এই জন্য ভাইয়াকে সবাই খুব ভালোবাসে এখানকার লোকজন। তার ভাই আমি সেটা চিনতে করে চলে গেল, কিন্তু আমাকে কোনো কিছু প্রকাশ করে গেল না
এবং আপনি চিনতেও পারেননি?
না, সবারই মুখ বাধা ছিল। তবে জানি এরা আন্ডারগ্রাউন্ড কোনো দলের লোক হবে।
ওকে,
যেহেতু এটা আমার একটা জীবনের বড় পার্ট ছিল, এই জন্য বলা। লাস্ট আরো দুদিন পরে আসার কথা, যেটা
একটা ভুলের শাস্তি আপনি পেয়ে গিয়েছেন এখানে, আমরা বলতেই পারি যে যে ভুলটা আপনি করেছেন, যে এই পিছন দিকে দু হাত দিয়ে নিয়ে গিয়ে একজন কিছু মানুষকে আপনি কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা বলা যেতে পারে। ওরা যেটা করছিল সেটাও অন্যায় এবং আপনি যেটা করেছেন সেটাও অন্যায়, কিন্তু সেটার শাস্তি আপনি এক ধরনের শাস্তি, সেটাও আপনি অন্যায় ভাবেই পেয়ে যাচ্ছেন। সবগুলোই কিন্তু অন্যায়, এক ধরনের অন্যায় বলতে পারি আমরা, একের পর এক অন্যায় চলছে। তারপর
তারপরে আসলে মূল টেনশন কাজ করতেছিল, ওরা দুদিন আরো দুদিন পরে আসবে এবং কি করবে এই ঘটনাটা নিয়ে সবাই টেনশন পারিবারিক ভাবে। যাই হোক, দুদিন আরো দুদিন পরে আসলো তারা, প্রথম দুদিন পরে আসার কথা ছিল আসেনি, যেদিন আসার কথা সেদিন আমার এই দুর্ঘটনা। তার দুদিন পরে আবার আসলো, আসলো চার পাঁচজন।
ওকে,
এবং এরা আসলে এরা সবাই বাইরের অঞ্চলের, একই গ্রুপের অন্য অঞ্চলের লোক, এরা মানে এই অঞ্চলের দলের গেস্ট, যেহেতু গেস্ট তাদের থাকার জায়গাটা ভালো হওয়া দরকার, সেহেতু এলাকার মধ্যে আমাদের পরিবারটা একটু সচ্ছল এবং ভালো ছিল, এই জন্য আমাদের এখানে নিয়ে আসছে ওদেরকে। ওরা থাকলো ওই দিন, ওদের মধ্যে থেকে একটা ছেলে মানে আমার বয়সে বড় হবে এই সময়টা, ছেলেটা আমাকে কাছে ডাকলো। তো কাছে ডেকে আমার যে মনের শখটা ছিল, এরা কি অস্ত্র ব্যবহার করে এত বড় বড় হাত দিয়ে ধরে দেখব, কেন জানি ও নিজ ইচ্ছায় আমাকে বললো ছোট ভাই এখানে আসো। বসলাম, একটা ম্যাগজিন হাতে তুলে দিল, বলল এটা তুমি এখানে একটা ক্লিক করো, আমি ক্লিক করে ধরে রাখো। আমি ক্লিক করে ধরে রাখলাম, একটা স্প্রিং এর মতো ম্যাগজিন থেকে গুলিগুলো
উঠে নিচে স্প্রিং থাকে,
তো চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটার পর একটা গুলি বের হচ্ছে ম্যাগজিন থেকে, গানের ভিতরে গুলিগুলো এইভাবেই উঠে ম্যাগজিন থেকে, এটা আমাকে বোঝাচ্ছে। কিন্তু গুলিগুলো দেখো,
এবং আমি যতদূর জানি যে ওখানে একদম ফুল ফিল আপটা করে না, কারণ অনেক সময় স্প্রিং জ্যাম হয়ে যেতে পারে, এ কারণে একটা দুটো স্পেস রাখা হয়, অটোমেটিক্যালি জিনিসগুলো বের হয়ে আসে,
1 ইঞ্চির মতো গ্যাপ থাকে আর কি।
ওকে,
যাই হোক, তারপরে যতগুলো গুলি ছিল মোটামুটি 64টা গুলি গুনলাম একটা ম্যাগাজিনে,
একটা ম্যাগাজিনে 64টা গুলি।
হ্যাঁ,
কি অস্ত্র এটা
আসলে আমি এখনো পর্যন্ত জানি না এটার নাম কি,
অস্ত্রটা ছিল না শুধু ম্যাগাজিনটা ছিল,
না অস্ত্র ছিল।
দেখতে কেমন ছিল, বিভৎস,
খুব বড় ধরনের টানা, দেড় ফিটের মতো হবে।
ওকে,
বাট গুলিটা কিনছি 38 পয়েন্ট বোর্ডের গুলি।
ওকে, বড় বড় গুলি তাহলে?
হ্যাঁ, 38 পয়েন্ট, একটু মোটা মোটা বড় বড় গুলিগুলো। এই অস্ত্র দেখালো, এইগুলো আমরা চালাই, আরো অনেক কিছু বুঝাইলো। বুঝানোর পর আমাকে আমি আবার খাওয়ারের ব্যবস্থা করতে চলে গেলাম, রান্না টান্না করছি এই টাইমে, হঠাৎ অনেক রাত, তখন আমি ওদেরকে খাওয়াবো এই ব্যবস্থা করতেছিলাম, এই টাইমে বাইরে দেখি একটু হইচই বা লোকজনের কথাবার্তা বেশি, গুঞ্জন চলছে, কি ব্যাপার দলের কি আরো লোকজন এখানে আসতেছে। আমি সাথে সাথে বের হলাম, গেটের কাছে এসেই দেখি বাইরে 2-3টা গাড়ি এবং সব প্রশাসনের।
প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি এবং এই ছোট্ট বিরতির পরই আমরা আজকের যে বিএসবি শেষ পার্টে ফিরে আসব। আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব, আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আর জি কিবরিয়ার টিম, আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু রয়েছে আপনার সঙ্গে, এবং যে বন্ধুটি আজকে জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করছে সে হচ্ছে দীপু। দীপু রয়েছে আজকে আমাদের সঙ্গে, এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে লাখো শ্রোতা রয়েছেন যারা এবিসি রেডিওতে কান পেতে আছেন। আপনি চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে এই মুহূর্তে, আমার মাঝে মাঝে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। এগুলো আমি আমরা জানি যে সর্বহারারা কি করেন বা বিভিন্ন যারা এইরকম রাজনৈতিক ভাবে আদর্শের কথা বলে আদর্শহীন কাজ যারা করেন তারা কতটা ভয়াবহ হতে পারেন বা তাদের চালচলন কতটা কি বলা যেতে পারে পাওয়ারফুল হতে পারে ইন এ নেগেটিভ সেন্স, তার কিছুটা এসেন্স হলেও আমরা পাচ্ছি। এবং একই সাথে আমরা শেষ পার্টে জানার চেষ্টা করব এবং জানবো ইনফ্যাক্ট যে আমাদের যে বন্ধুটি এখানে রয়েছে দীপু তার জীবনের অপরাধগুলো এই সব বিষয়গুলো নিয়ে কোথায় ছিল, কেনই বা শেষ পর্যন্ত সে জেবিএসবিতে আসলো। প্রথমে যে প্রশ্নটি আমরা করেছিলাম সে প্রশ্ন আমরা শেষে তাকে আর একবার ঘুরিয়ে ফিরিয়ে করতে চাই। প্রিয় শ্রোতা আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আবারও মনে করিয়ে দিচ্ছি আজকে থেকে যাহা বলিব সত্য বলিবতে নতুন একটি সেগমেন্ট যুক্ত হলো, সেটা হচ্ছে এক্সপার্ট প্যানেল। আমাদের এই গল্পটি প্রচার হয়, আমরা জানি সমাজের জ্ঞানী গুণী বিভিন্ন রকমের মানুষ আমাদের এই অনুষ্ঠানটি শুনে থাকেন, তাদের বিভিন্ন রকমের মন্তব্য থাকে। আমরা আমাদের এক্সপার্ট প্যানেলে এমন কিছু বিশেষজ্ঞকে রাখার চেষ্টা করছি যাদের সমাজে সুধীজনের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, তারা আপনার অপ্রিয় সত্যগুলো শুনবার পর তাদের ব্যক্তিগত অভিমতগুলো জানাবেন। এবং এটি এখন থেকে যাহা বলিব সত্য বলিবতে হবে। আর এক্সপার্ট প্যানেলে সমাজের বিশিষ্ট শিক্ষক থেকে শুরু করে জাতীয় অধ্যাপক থেকে শুরু করে সমাজবিজ্ঞানী থেকে শুরু করে মনোবিজ্ঞানী থেকে শুরু করে সেলিব্রিটি থেকে শুরু করে সব ধরনের গুণী এবং জ্ঞানী মানুষকে রাখবার আমরা চেষ্টা করেছি। আমাদের এক্সপার্ট প্যানেল আজকে থেকে যাহা বলিব সত্য বলিবতে একটি ভিন্ন মাত্রা যোগ করলো বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক সাদেকা হালিম। তার কাছ থেকে আমরা পুরো অনুষ্ঠান শেষে দীপুর গল্প সে মনোযোগ দিয়ে শুনছে এবং পুরো অনুষ্ঠান শেষে ফোনে তার কাছ থেকে আমরা অভিমতটা জানার চেষ্টা করব যে আজকের এই দীপুর অপ্রিয় সত্যগুলো জানার পর তার ব্যক্তিগত অভিমত কি, তার কি বা বলার রয়েছে। সংবাদের জন্য ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরে আসছি, সাথেই থাকবেন।
যাহা বলিব সত্য বলিব
প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আপনাকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব আসনে আজকে বসে আছে দীপু। দীপু তার জীবনের চরম অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে এবং শেষ পর্যায়টি আসলে সবচাইতে চৌম্বকীয় অংশ। কি অপরাধ ছিল তার আমরা ছোট ছোট করে জেনেছি, কি ভুল ছিল তার, সেগুলোর মধ্যে কিভাবে জড়িয়ে যাওয়া সেটাও আমরা যদি দেখি যে এই ভুলগুলোর মধ্যে সে প্রত্যক্ষভাবে জড়িয়ে না গেলেও কোনো না কোনো ভাবে পরোক্ষ ভাবে সে জড়িয়ে গেছে, পরিস্থিতির দ্বারা সে জড়িয়ে গেছে। এবং তার জীবনের সবচেয়ে বড় বড় ভুলগুলো আসলে কোন জায়গাটিতে সেই ভুলের জায়গাগুলোতে আমরা ঢুকবো এই পর্যায়ে। তবে তার আগে বলে নিই আপনাকে, আপনি চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। দীপুর একটা ছবি ওখানে দিয়ে দেওয়া হয়েছে এবং দীপুর পায়ের যে সেই কোপের চিহ্নটা সেটার একটা ছবি ওখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। এই ফাঁকে সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো যে এতক্ষণ পর্যন্ত আপনি দীপুর কাছ থেকে যেটা শুনেছেন তার বিশ্বাসযোগ্যতার লেভেলটা আমরা একটু যাচাই করে দেখতে চাই যে আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে। আপনি যদি মনে করেন ও যা বলছে তা সত্য এবং আপনি বিশ্বাস করতে পারছেন তাহলে আপনি লিখবেন ইয়েস। আপনি যদি মনে করেন যে না, ও যা বলছে সেটা সত্য না এবং সেটা বিশ্বাস করা যায় না তাহলে আপনি লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। একটু পরে আমরা এসএমএস পোলের রেজাল্ট জানিয়ে দেবো যে কত শতাংশ এখন পর্যন্ত এই ঘটনাটিকে বিশ্বাস করেছেন এবং কত শতাংশ বিশ্বাস করেননি। চলুন এ পর্যায়ে আমরা দীপুর কাছে আবারও ফিরে যাই। দীপু, কি জায়গাটিতে ছিলাম আমরা?
হ্যাঁ, তো এখানে একটা ভয়ানক পরিস্থিতি
প্রশাসনের লোকজন
সৃষ্টি হইল। প্রশাসনের লোকজন রাস্তার উপরে।
প্রশাসনের লোকজন বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছিলেন?
পুলিশ, র্যাব।
র্যাবের কিন্তু একটা ভালো কন্ট্রিবিউশন আছে, র্যাবের যতগুলো ভালো কাজ আছে তার মধ্যে একটা ভালো কাজ হচ্ছে এদেরকে সাহায্য করা বা এদেরকে দমন করা।
হ্যাঁ, আপনি পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটছে হয়তো আপনি জানবেন যে এই দলের এখন তো এক সম্পূর্ণভাবেই নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এদের বেশিরভাগ যত লিডাররা ছিল বেশিরভাগ সবাই ক্রস ফায়ারে নিহত হয়েছে
র্যাবের সঙ্গে। র্যাবের একটা ভালো কন্ট্রিবিউশন আমরা বলতে পারি যে এই এই জায়গাটাতে সাধারণ মানুষ র্যাবকে অনেক বড় থ্যাঙ্কস দেন। আচ্ছা, তারপরে কি হলো? র্যাব পুলিশ
হ্যাঁ সম্পূর্ণ বাড়িটা ঘিরে নিয়েছে, তারপরও ভিতরে রেড দেয়নি, বাইরে থেকেই তারা প্রস্তুতি নিচ্ছিল। যেহেতু যারা সন্ত্রাসীরা আমার বাড়িতে আশ্রয় নিল এরাও কম ভয়ঙ্কর নয়, যেটা একটু আগে বললাম, একটা ম্যাগজিনে তো শক্তিটা গুলি আছে, কি অস্ত্র, এই ধরনের অস্ত্র দেখেছে, অনেকগুলো আছে। তার মানে ওরা র্যাবের সঙ্গে সম্মুখ যুদ্ধ করার সাহসিকতা রাখে। তা আমি তো ভয়ে অস্থির যে এই সময় যদি ওরা তো নিজের প্রাণ থাকা অবস্থায় এরা সারেন্ডার করবে না, তাহলে এখানে একটা যুদ্ধের সৃষ্টি হবে, নিশ্চিত র্যাব ওদেরকে ছেড়ে কথা বলবে না। এখন কি উপায়? ওদেরকে বলতে গেলাম যে আপনারা ভাই তাড়াতাড়ি পালান, বাট যে ঘরটাতে ছিল ওদের ওখানে আমার ওই ঘরটাতে যেয়ে দেখি কেউ নেই। আমি অবাক হয়ে গেলাম, এদেরকে কে খবরটা দিল যে প্রশাসনের লোকজন আসছে?
মুহূর্তের মধ্যেই জিরো
জিরো, একটা অস্ত্র নেই, একটা কিচ্ছু নেই, সবাই চলে গেছে। কীভাবে খবর পেয়েছে বা কীভাবে জানলো জানি না, কেউ নেই। কিন্তু পুলিশের লোকজন ওরা মনে করছে অবশ্যই বাড়িতে আছে। পরবর্তীতে বাড়িতে ঢুকলো, দেখলো এখানে আসলে কি, যেটা মনে হয়েছে আশেপাশের প্রতিবেশী কেউ হয়তো ফোন করে জানাইছে যে অমুক বাড়িতে সন্ত্রাসীরা আশ্রয় নিচ্ছে, যার জন্য তারা রেড করছে, আর আমাদের ফ্যামিলি তাদেরকে প্রশ্রয় দিছে, এই ধরনের কথা প্রশাসনকে বলছে, যেহেতু পরবর্তীতে প্রশাসনের লোকজন আমাদেরকে চার্জ করতে লাগলো।
এটা কি এক ধরনের ভুল না? আমি তো ভুল বলেই বলবো, কারণ প্রথম দিন তো আপনাদের কাছে এরকম করেছে, আপনারা জানেন যে বড় ধরনের সাহায্য পাচ্ছেন আপনারা র্যাবের কাছ থেকে, তো সেক্ষেত্রে আপনারা সেকেন্ড দিনে তারা আসবে, সেটা তো আপনারা ইচ্ছা করলে আগে থেকে আইন বা যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
তাদেরকে জানাই রাখলাম না কেন?
রাইট,
কিন্তু আমাদের ওই অঞ্চলে ওই সময়ের যে পরিবেশটা ছিল, ওই সময়ের আসলে একটা ফ্যামিলিও আশেপাশে কেউ এই দলের বিরুদ্ধে কথা বলে সাহস পাইত না, কারণ প্রশাসন আমাকে একদিন দুই দিন সাপোর্ট করবে, কিন্তু পরবর্তীতে কে দেখবে? এমনও ইতিহাস আছে যে পুরা পরিবারের পুরো ফ্যামিলিকে ওরা ধ্বংস করে দিয়েছে, এমনও ওখানে অনেক কথা শোনা যায় এই ধরনের। তো এই রিস্কটা কেউ নেয় না,
কেউ নেয় না, এবং আপনারাও সেটা নেননি।
আর আমরা যেহেতু ওখানে নতুন এলাকায়, সেহেতু ওইভাবে আমরা রিস্ক নেওয়ার সাহস পাবো না দলের বিরুদ্ধে তাদেরকে প্রশাসনকে জানাতে।
এবং একইভাবে আপনাদের কাছ থেকে জানতে চাই যে এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনার পরে যারা আপনাদের এখানে এসেছিল তারাও তো কোনো না কোনো ভাবে আপনাদেরকে সন্দেহ করা শুরু করবে। আপনি তো দুদিক থেকে তাহলে বিপদে পড়লেন।
হ্যাঁ, যেটা আমি আসছি ঘটনা আসলে কিভাবে আমরা বিপদে পড়লাম। ইনোসেন্টলি আপনি লক্ষ্য করেন, আমার বাবা একজন চাকরিজীবী, রিটায়ার করছেন, সে না আছে রাজনীতিতে, না আছে কোনো কিছুতে, সে একটা বাড়ি করলো এলাকা দেখে নিজের আত্মীয় স্বজন আশেপাশে আছে বলে। আমার ফ্যামিলির সবাই মানে পড়াশোনা করছি চাকরি করার জন্য, আমিও পড়াশোনা করছি চাকরি করব বলে। এই ফ্যামিলি থেকে তো আমার প্রশাসনের লোকজনও দরকার হয় না, সন্ত্রাসীও দরকার নেই, কিন্তু আমাদেরকে মানে পরিবেশ পরিস্থিতির উপরে আমাদেরকে ফেসে যেতে হচ্ছে। কিভাবে? আমি যদি ওই দ্বিতীয় দিন ওদেরকে প্রশ্রয় না দিই, হয়তো আমাদের কাছে 5 লাখ টাকা চারা চেয়ে বসবে, টাকা দাও, হয়তো টাকা না দিতে পারবো, আমার পরিবারের একজন সদস্যকে তারা হত্যা করবে। আসলে ওই সময় 90-এর দশকের কথা বলছি, ওই সময় আসলে ওই এলাকায় এই ধরনের হইতো, এই ধরনের ঘটনাই ঘটতো, কাউকে চাঁদা না পাইলে তার পরিবারের কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হইতো। তাই আমরা নতুন যারা পুরাতন অনেক আদিবাসিন্দা, তারাও তাদের বিরুদ্ধে কখনো কিছু করতে পারেনি,
সুতরাং আপনাদের তো প্রশ্নই ওঠে। প্রিয় শ্রোতা, SMS পোলের রেজাল্ট কিন্তু আমরা একটু পরে জানিয়ে দেব। আমরা আপনাদেরকে প্রশ্ন করেছি যে কত শতাংশ মানুষ আজকে ওর জীবনের অপ্রিয় সত্যগুলোকে এখন পর্যন্ত বিশ্বাস করেছেন। আমরা SMS পোলের মাধ্যমে রেজাল্টটা জানিয়ে দিতে চাই, আপনি অংশগ্রহণ করুন। আপনি যদি বিশ্বাস করে থাকেন তাহলে লিখবেন ইয়েস, যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন ঝটপট 8920 নম্বরে। একটু পরেই কিন্তু আমরা রেজাল্টটা জানিয়ে দেবো, তারপর কি করবেন?
যাক, পুলিশের লোকজন বা সব কিছু তছনছ করে চেক করলো, কাউকে কিছু পেল না, তবে বললো এখানে কি সন্ত্রাসীরা আসছিল কিনা। প্রথমত অস্বীকার করাটাই স্বাভাবিক, না তো কেউ আসেনি, কেন আমাদের কাছে ইনফরমেশন আছে এখানে আসছিল এবং থাকে, আপনারা আশ্রয় প্রশ্রয় দেন। তখন আমার ভাবি আর কি, উনি বেশ চটপটে, উনি ওনাদের যে প্রশাসনের যে অফিসার ছিলেন ওনার সঙ্গে আমি যে কথাগুলো আগে বললাম এই কথাগুলোই ওনাকে শুনাইলেন। আমার শ্বশুর একজন সরকারি কর্মকর্তা ছিলেন, সে রিটায়ার করে ইদানিং এখানে বাড়ি করছেন, প্রশ্নই আসে না কোনো সন্ত্রাসীদের সঙ্গে আমাদের ফ্যামিলির কোনো লিঙ্ক রাখা, অথবা সন্ত্রাসীদের ইয়া করা,
মানে তার মানে আপনি সহ পুরো পরিবার ব্যাপারটা গোপন করে গেলেন।
হ্যাঁ, এইভাবে কথা বললো না, লাস্ট এটাই বলছে যে আর এই এলাকায় যদি কেউ এক মুঠ ভাত খেতে আসে, কারো বাড়িতে এক গ্লাস পানি খেতে আসে, এটা সামাজিকতার জন্য দিতে হয়, আবার ওরা যখন আমাদেরকে প্রেশার করবে তখন আপনারা কিন্তু সামনে কেউ থাকবেন না, ক্ষতি হওয়ার পরে আসবেন, যদি ওদেরকে এক মুঠ ভাত খাইয়ে অপরাধ করে থাকি তাহলে অপরাধী।
ওকে ফাইন,
এইভাবে বলছে। তারপর হ্যাঁ প্রশাসনের লোক আমাদেরকে বুঝতে পারছে হয়তো যে না এরা আসলে আশ্রয় করছে দেনে হয়তো আসছিল একটুকু অপরাধ। যাই হোক, কে বা কারা ওই সময়ে তাৎক্ষণিক ভাবে প্রশাসনের কানে দিল যে দুইটা ছেলে পালাইতে পারেনি, পাশের বাড়ির আমাদের বাড়ির বাউন্ডারির বাইরে পাশের বাড়ির একটা কাঁচা বাথরুম আছে, বাথরুমের মধ্যে দুইজন পালাই গেছে, খবরটা প্রশাসন পেয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই বাথরুম ঘিরে ফেললো এবং সত্যিই ছিল দুইজন দুইটা ছেলে
যারা দেখে আপনি একটু আগে আপনার বাসার মধ্যে দেখেছেন।
হ্যাঁ, ওরা পালাইতে পারেনি, অন্যগুলো পালাইছে এবং ওদেরকে নিয়ে তখন অনেক শত শত জনতা হয়ে গেছে আশেপাশে, অনেক ভাবে টর্চারিং করলো, সবার সামনে আগে কোনো জিজ্ঞাসাবাদ কোনো কিছু না, আগে মারার দরকার মারছে, করা উচিত আমি মনে করি, আমি নিজে থেকে মনে করি এটা করা উচিত, নির্যাতন করছে যাতে ওরা অনেকটা দুর্বল হয়ে গেছে, তখন গাড়িতে উঠাইছে ওদেরকে। পরের দিন যেটা ওই আমার ফ্রেন্ড রমজান, রমজান আমাদের বাড়িতে কখনো ঢুকে না, বাট রাস্তায় এসে খবর দেয় বা ডাক দেয়, ওই দিন খুব সকালবেলা চলে আসছে, এসে বলছে দীপু জরুরি কথা আসছে। আমি বললাম কি কথা, ওকে যেন বিষণ্ণ মনে হইল, বলল বন্ধু কালকে রাতে তোমাদের বাড়িতে যে ঘটনাটা ঘটলো, দুটো ছেলেকে ধরে নিয়ে গেছে, এই জিনিসটা পুলিশকে কে দেখাই দিয়েছে, বাথরুমের ওই পাশের বাথরুমের মধ্যে পালাই আছে এটা কে দেখাই দিয়েছে, আমি সেটাই নিয়ে তো আমি টেনশন করছি, কে বললো বা যাদের বাড়ির বাথরুম তারাও বলে দিতে পারে, এরকম কিছু হতে পারে, কয় না আমি শুনতেছি অন্য কথা, কি কথা, তোমার ছোট বোন নাকি পুলিশকে দেখাই দিছে।
ওহ মাই গড, ওকে, আমরা এসএমএস পোলের রেজাল্ট পেয়ে গিয়েছি প্রিয় শ্রোতা, আমরা জানবো এসএমএস পোলের রেজাল্টে এই মুহূর্তে কত পার্সেন্ট মানুষ ও যে ঘটনাগুলো বলছে সেগুলোকে বিলিভ করেছে, কত পার্সেন্ট মানুষ এটা বিলিভ করেনি। চলুন কম্পিউটার কি বলছে আমরা একটু জানি।
Yes, 88%, no, 2%, no comments, 10%.
কম্পিউটার বলছে যে 88% মানুষ এটাকে বিশ্বাস করেছে, 2% মানুষ এটা বিশ্বাস করেনি এবং 10% মানুষ নো কমেন্টস, এটা সম্পর্কে কোনো মন্তব্য করতে চাইনি। দীপু আমরা আবারও ফিরতে চাই, তবে তার আগে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে বলছি আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে দীপুর কাটা পা এবং একই সাথে দীপুর ছবি দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তারপরে
ছোট বোনের কথাটা রমজান যখন বলল যে তোমার ছোট বোন বলে দিচ্ছে, একটা দলের লোক জানে আর দল তাৎক্ষণিক ডিসিশনও নিয়ে নিছে, যেহেতু ওদের দুইটা লোক হারাইছে প্রশাসনের কাছে, ডিসিশন এরকমই আমি এখন বলছি আর কি, আমার তাৎক্ষণিক যে ইয়াটা হচ্ছিল ফিলিংসটা এখনও অনেকটা ওরকম আমার গা কাটা দিয়ে হচ্ছে, বলছিল যে তোমার বোনকে আগামী 10 দিনের মধ্যে ওরা তুলে নিয়ে যাবে। আমি একজন তার ইমিডিয়েট পিঠাপিঠি ভাই বোন, বড় ভাই হয়ে এই কথা আমি কীভাবে সহ্য করবো যে আমার বোনকে তারা উঠে নিয়ে যাবে, আমি জোর করব, এটা আমার শোনার মানে খুব কষ্টকর একটা মুহূর্ত ছিল, আর এতটাই কষ্টকর ছিল যে আমি এই কথাটা আমার ফ্যামিলির কাউকে প্রকাশ হইতে দেব না, কারণ আমার বাবা মা যদি জানতে পারে তারা স্ট্রোকও করতে পারে। একটু বোঝার চেষ্টা করেন কতখানি ভয়ানক একটা কথা একটা ফ্যামিলির মধ্যে।
আপনি না পারছেন কাউকে বলতে?
না, বাড়িতে তো আমি একটু এই ব্যাপারটা সমালোচনা করতে পারছি না, কারণ আমি জানি ও বা আমার ফ্যামিলি সবাই জানে যে দল যেটা ডিসিশন নেয় সেটাই করে।
তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দুদিক থেকে যেটা বুঝি, আপনি ফ্যামিলিকে জানাতে পারবেন না কারণ ফ্যামিলি কিছুই করতে পারবে না, এক। দুই নম্বর হচ্ছে আপনি প্রশাসনকে জানাননি, এখনো জানাবেন কিনা আমি জানি না। আর তিন নম্বর হচ্ছে যদি আপনার বোনের কানে যায় তাহলে সে কি ভাববে, কি করবে, মানে পুরোপুরি দেখুন প্রিয় শ্রোতা, যেদিকে যাবে সেদিকেই কিন্তু এক ধরনের বড় রকমের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, এক ধরনের ভয়াবহ রকমের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই ভুলটা শেষ পর্যন্ত আদৌ হয়েছে কিনা, কোথায় হয়েছে আমরা একটু সামনে দিকে যেতে চাই। তারপর আপনি কি করলেন?
রাইট, আপনি যেটা বলছেন ঠিক এভাবেই আমি ভাবতেছিলাম, আমি কোনটা করব, বাবা মাকে বললে বাবা মা স্ট্রোক করে কিছু করে ফেলতে পারে, বোনকে বলবো সে সুইসাইড করতে পারে, প্রশাসনকে বলবো আমাদের পুরো ফ্যামিলিটাকে একটা রিস্কের মধ্যে রাখা হবে, কারণ প্রশাসন সাপোর্ট দিবে, যখন সাপোর্টটা দিবে না তখন এক মুহূর্তের মধ্যে পুরা ফ্যামিলিটাকে ওরা গ্রাস করে করে চলে যেতে পারে। আমি কোথায় যাব? না, এটা আমাকেই সমাধান করতে হবে। কিভাবে? ওদের সঙ্গেই আমাকে মিশতে হবে, আমার ফ্যামিলিকে সেভ করতে হবে।
আপনি সিদ্ধান্ত নিলেন আপনি চরমপন্থী হবেন?
চরমপন্থী হব এইভাবে ভাবিনি। আমি ভাবছি যে ওদের সঙ্গে মিশতে হবে, এবং ব্যাপারটা যে মিথ্যা ছিল আমার বোন বলেনি এটা আমি 100% শিওর। এই জন্যই যে আমার বোন অনেক সাদাসিধা, বাইরের মানুষের সঙ্গে কখনোই বের হয় না। আর প্রশ্নই আসে না সন্ত্রাসী কোথায় পালাইলো, তার পিছিয়ে পিছিয়ে দেখা আর পুলিশকে বলে দেওয়া, সে এক মুহূর্তের জন্য ঘর থেকে বের হয়নি। এটা বানানো কথা, এটাই আমি ওদের সঙ্গে মিশিয়ে ওদেরকে বোঝানোর চেষ্টা করব।
মিশা বলতে আপনি কি বোঝাচ্ছেন? যে ওদের সাথে মিশা মানে হচ্ছে ওরা যে কাজগুলো করে সেই কাজে নিজেকে যুক্ত করা, বা ওদের কাছে নিজেকে বিশ্বাস
বলতে এটাই বোঝাচ্ছি যে ওদের মধ্যে কিছু বন্ধুত্ব তৈরি করব, দলের লোকজনের মধ্যে যে বন্ধুত্বটা আমাকে সাপোর্ট করবে।
যেটা আপনি বলছিলেন যে একটা বন্ধুত্ব তৈরি করতে হবে নিজের বোনকে সেভ করতে গিয়ে, সেখানে আপনার মেন্টাল প্রিপারেশনটা কি ছিল? ওরা যে কাজগুলো করে সে কাজগুলো করে হলো ওদের সাথে বন্ধুত্ব সম্পর্ক?
হ্যাঁ, ওদেরকে খুশি রাখার জন্য যদি যা করতে বলে সেটাই করব, তারপর আমার ফ্যামিলিকে সেভ করব, এটাই চিন্তা ছিল।
চিন্তা ছিল। প্রিয় শ্রোতা দেখুন, একটা অপরাধ বা একটা ভালো কাজ করবার জন্য তাকে একটা অপরাধ বেছে নিতে হচ্ছে, এবং এই জন্যই আমরা বলে থাকি যে জীবনে যত ভুল কিংবা অপরাধ থাকে সেই ভুল কিংবা অপরাধের পেছনে কোনো না কোনো ভাবে একটা কজ থাকে। কি করতে পারতো এই ছেলেটি? সে যদি জানাতো পরিবারকে সেটা মস্ত বড় একটা ভুল হতো, সে যদি প্রশাসনকে জানাতো তার দৃষ্টিকোণ থেকে সেটা মস্ত বড় একটা ভুল হতো, সে কাউকে জানাবে না সেটাও একটা বড় ধরনের ভুল। তাহলে কার কাছে ভুল? পরিবারের কাছে ভুল হতো, পরিবারটাকে চার্জ করতো তুমি কেন জানাওনি। তাহলে সে সিদ্ধান্ত নিল যারা এই কাজটি করতে পারে তাদের সাথে সে মিশবে, এবং মেশার পর তারা যদি তাকে কোনো গর্হিত অপরাধ করতে পারে সেই অপরাধ করে হলেও তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করবে, নিজের বোনকে সেভ করবার জন্য, নিজের পরিবারকে সেভ করবার জন্য। আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, সুতরাং এটা একটা ভুল এবং এটা একটা অপরাধ। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি কি এরকম কোনো অপরাধ করেছিলেন তাদের সাথে মিশে?
না, সেই সময়টা আমি পাইনি। হয়তোবা
উপরওয়ালাই আপনাকে সেভ করেছে,
উপরওয়ালা সেভ করেছে প্লাস রাষ্ট্র সেভ করেছে। হ্যাঁ, ওই যে এর আগে বলছিলাম সরকার থেকে একটা ক্ষমার ঘোষণা করা হয়েছিল, তখনকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন চরমপন্থী যারা আছেন তারা আত্মসমর্পণ করেন এবং তাদেরকে চাকরি দিয়ে দিবেন, এবং দিয়ে যাচ্ছেনও অনেকে অস্ত্র জমা দেন, এ ধরনের কথা বলা হয়েছিল। আর ওই সময় ঘন ঘন ক্রস ফায়ার হতো, অনেক আঞ্চলিক লিডাররা মারা গেছে, দলটা একটু আতঙ্কের ভিতরেই ছিল। যখন সরকার এরকম সুযোগ দিল তখন ওই দলের অনেক লোকজন মানে ভালো হয়ে যাওয়ার জন্য ইয়া করছে,
তার মধ্যে আপনি একজন।
আর তার মধ্যে আমি একজন বলতে, আমি ওদের সঙ্গে যখন মিশতে ছিলাম এবং পুরোপুরি সেভও করছিলাম আমার ফ্যামিলিকে, আমার ওর মধ্যে অপরাধ একটা ছিল, বড় ধরনের অপরাধ।
জি, জানি একটু।
হ্যাঁ, অপরাধটা হচ্ছে ওদের একটা মিটিং আমি অ্যাটেন্ড করছিলাম, মিটিংয়ে ডিসিশন হয়েছিল, টেন্ডার নিয়ে একটা ঝামেলা চলছিল লোকাল লোকজনের সঙ্গে, তা ওদের কথা রাখিনি সেই লোকাল লোকজন, তো ওই মিটিংয়ে ডিসিশন হইল যে, এবং বিভিন্ন এলাকায় কুষ্টিয়ার থানা পর্যায়ের বিভিন্ন এলাকার গ্রুপের লোকজন আসছিল ওই মিটিংয়ে, অনেক কয়েকশো লোক হবে, এবং রাতের বেলা ওই মিটিং ওখানে আমিও ছিলাম। তখন ওখানে ডিসিশন হয় যে ওই যেই তিনজন টেন্ডার পেয়েছে তাদেরকে পৃথিবী থেকে সরাই দিতে হবে।
ওকে।
আর এই জন্য বিভিন্ন জনের মতামত নেওয়া হলো, নেওয়ার পর সবারই একমত দেওয়া হলো যে হ্যাঁ, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। যেটা আমি বুঝতে পারলাম, এটা একটা আদালত, ওদের আদালত।
ওকে।
হ্যাঁ, তাহলে যেহেতু আদালত সেহেতু সেখানে একটা লিখিত ডকুমেন্টস থাকতে হবে, আর যারা মানে রাই কথা মুখে উচ্চারণ করছে তারা তো লিখতে পারে না, মানে আর একজনকে দিয়ে লেখাইতে হবে। আমি ওখানে শিক্ষিত ছেলে ছিলাম ওদের মধ্যে, এই জন্য আমাকে দিয়ে ওই রায়ের পুরো ফর্মুলাটা আমাকে দিয়ে লেখানো হয়। আমি ওদের নাম সহ লিখে দিই, যার চার দিনের মাথায় সম্ভবত ওই তিনজনকে কোনো মাঠে জবাই করার কথা দিয়েছিল।
ওকে, তারপর?
এরপর থেকে তো যে যেটা বললাম, রাষ্ট্র ওইভাবে ওদের ক্রিয়া করলো, আস্তে আস্তে সবাই ভালো পথে চলে আসলো।
আপনি কি করলেন?
আমি তো, হ্যাঁ, আমি ওইখান থেকে, আমার তো একটা সার্টিফিকেট আছে, আমাকে চাকরি করতে হবে, যেহেতু আমার বোনকে আমি সেভ করতে পারছি ওদের সঙ্গে মিশে, বিশেষ করে ওদের যে আঞ্চলিক লিডার গামা ভাই, ওনার আসল নামটা আমি আদৌ জানি না, এটা বোধহয় ছদ্মনাম গামা। এই গামা ভাইয়ের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়েছিল, এই জন্য গামা ভাই অনেক শিক্ষিত ছিল, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিল উনি। উনিও ওই পারিবারিক কারণেই ওই দলে যোগ দিতে বাধ্য হয়। ওনার দুইটা ভাইকে সন্ত্রাসী হামলা মেরে ফেলছিল।
স্টোরি বিহাইন্ড দ্য স্টোরি, সেই সময় সরকার যদি সিদ্ধান্তটা না নিতেন তাহলে আজকে কি কোথায় থাকতেন?
হ্যাঁ শিওর, আমি নিশ্চিত আমার ওই দলে যোগ দিতে হইতো এবং অ্যাক্টিভ ভাবে ওদের সঙ্গে যোগ দিতে হইতো। তার আর একটা নীতি ছিল যে যারা ওখানে অ্যাক্টিভ দল করেন তাদের আমিত্ব দল করতে হবে।
আপনি দল থেকে বের হয়ে গেলেন,
হ্যাঁ আপনি ভালো হয়ে যাচ্ছেন, ভালো পথে থাকবেন, ভালো কাজ করে খাচ্ছেন, আপনাকে থাকতে দিবে না। আমি আজকে এই পর্যায়ে আসতে পারতাম না যদি লিখিত ওদের সদস্য হতে পারতাম।
ওকে,
আমাকে মেরে ফেলতো।
আপনাদের ওখানে এখনো বাড়ি আছে?
হ্যাঁ আমরা ওখানেই আছি এবং খুব বেশ ভালো,
খুব ভালো আছেন এখন, আর এই ধরনের কোনো সমস্যা নেই?
না, ওই এলাকায় এদেরকে আর দেখাও যায় না।
ওকে, তারপর?
তারপর আমার জীবনের সাজা না, একটা স্বাভাবিক মানুষের জীবনের যে ভুলগুলো থাকে এগুলোর মধ্যে অনেকভাবে জড়াইছি, কিছু কথা বলতে হয়।
জি বলুন।
সেগুলোর মধ্যে আমি ওইখান থেকে বাবা মার প্রেশারে চাকরি যেখানে পাও যেভাবে পাও সেভাবে করো, সেই মোতাবেক আমি চাকরি খোঁজার জন্য চলে আসলাম। সৃষ্টিকর্তার সহায় যে আমি ঢাকায় আসার মাত্র 3 দিনের মাথায় বাংলাদেশের বেশ নাম করা একটা গ্রুপের আমি চাকরি পেয়ে যাই। তাদের একটা ফ্যাক্টরি ছিল রংপুরে, আমি রংপুরে চলে পোস্টিং এ চলে যাই। ওইখানে চাকরি করছি, পিছনের অতীতগুলাকে একটু একটু ভোলার চেষ্টা করছি, ভালো হয়ে যাবো এরকম চিন্তা ভাবনা। কিন্তু পকেটের টাকা আসলে যা হয়, আবার প্রতি মাসে স্যালারি পাচ্ছি, পকেট গরম থাকছে, তখন তো যৌবন লাইফ, বিয়ে করিনি, কিছু উশৃঙ্খল ছেলে পেলের সঙ্গে মেশা শুরু করলাম রংপুর শহরে, স্থানীয় ছেলেরা এদের সঙ্গে মিশতাম। তখন আমি আবার ফেন্সিডিল এডিক্টেড হয়ে যাই, বেশ কিছুদিন ফেন্সিডিল খেলছি। এমনকি বিশ্বাস করবেন না, ওই রংপুর এখন বিভাগীয় শহর বা তখন মফস্বল শহর হিসেবেই দেখত, ওই সময় ওই মফস্বল শহরের কিছু মেয়েরা ছিল যারা নিজেরাও ফেন্সিডিল খেলত।
ওকে,
এই ধরনের কিছু মেয়েদের সঙ্গে পরিচয় হয়, ওরা ফ্রেন্ড হয়। আমি থাকি সাবলেট একটা বাসায় ভাড়া থাকি, এখানে ওরাও আসতো, একসঙ্গে ফেন্সিডিল খেলতাম, গল্প করতাম, আবার ঘুরতাম, এভাবে দিন যাচ্ছিল। এটাও আমার আর সহ্য হইল না যে এটা কোনো লাইফ না, আমার তো এখন সময় আসছে বিয়ে করার, আসলে বিয়ে করা উচিত। তবে মনের মধ্যে একটা উচ্চা আকাঙ্ক্ষা ছিল যে খুব ভালো একটা ফ্যামিলির মেয়ে
বিয়ে করবেন আপনি। হ্যাঁ,
এটাও আল্লাহ তাআলা হয়তো কথা শুনছেন, বলতে পারি মোটামুটি খুব বেশ ভালো। রংপুর শহরের মধ্যে 10টা উচ্চ ফ্যামিলি থাকলে, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিতে ওরকম, তাদের একমাত্র মেয়ে, তার সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার কারণ ছিল ওই সময় মেয়ের বাবা অসুস্থ ছিলেন, স্ট্রোক করছিলেন, মেয়ের বিয়ে দেখে যাবেন। উদ্দেশ্য আরও একটা ছিল যেটা আমি পরবর্তীতে বুঝতে পারছি, তারা শিক্ষিত চাকরিজীবী একটা ছেলে খোঁজেন, বাচ্চা ছেলেটা থাকতে হবে ঘর জামাই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে একটা গরিবের ছেলে ওকে ঘর জামাই থাকার জন্য রাজি হবে না, যত বড় লোকের মেয়েই হোক না কেন।
আপনি যেটা বলেছেন আমরা একটু টেস্ট করে দেখতে চাইছি, লোকজন যারা এখানে শুনছে তাদের মেন্টালিটিটা আসলে কি, বা তারা আপনার মতো বিলিভ করে কিনা। ও যেটা বললো যে যে পরিবারই হোক না কেন একটা ছেলে যদি লাখ কিংবা কোটিপতির মেয়েও হয় তাহলে ঘর জামাই, উইচ ইজ রিয়েলি ফানি। তারপরেও বলতে চাই যে ঘর জামাই থাকতে নাকি কেউ রাজি হবে না। যারা যারা এখানে জামাই হওয়ার সম্ভাবনা আছেন তারা একটু কি মনে করেন আমাদের একটু জানান দেখি, আমরা একটু জানতে চাই। আপনি কি ওর সাথে একমত? যদি একমত হন তাহলে আপনি লিখবেন ইয়েস। আমি আশা করছি সবার পার্টিসিপেশন, বিশেষ করে ছেলেরা। আর যদি আপনি একমত না হন যে না আমি থাকবো, সমস্যা নেই, আমার কোটিপতির মেয়ে হলেই চলবে, তাহলে আপনি লিখবেন নো, লিখে পাঠিয়ে দেবেন 8920 নাম্বারে। যারা ঘর জামাই থাকতে রাজি নন, অনেক বিত্তবান, অনেক ভালো, অনেক সুন্দর একটা বউ পাওয়ার পরেও, এবং জামাই আদর যেটা বলে সবসময় থাকবে এটার পাওয়ার পরেও আপনারা কি বলে ঘর জামাই থাকতে রাজি নন, তারা লিখবেন ইয়েস। আর যারা রাজি তারা লিখবেন নো, লিখে পাঠিয়ে দেবেন 8920 নাম্বারে। চট জলদি পাঠান, আমরা দেখতে চাই আমাদের লিসনারদের পজিশনটা আসলে কি এবং তারা কত শতাংশ ঘর জামাই থাকতে চান এবং কত শতাংশ ঘর জামাই থাকতে চান না। হ্যাঁ, তারপরে কি হলো, ঘর জামাই থাকতে হলো?
যেটা তো আসলে আমি কখনোই ভাবিনি আমি ঘর জামাই থাকবো, কিন্তু ওদের মানসিকতায় সেটাই প্রমাণিত হয়েছে পরবর্তী স্টেপে এসে।
ওকে,
আমি ওকে বিয়ে করলাম, বিয়েটা আবার এমন দ্রুত হয়েছে, উইদিন 7 days এর মধ্যেই বিয়েটা কমপ্লিট হয়েছে, উইদাউট মাই গার্জিয়ান, আমি একাই বিয়ে করছি।
ওকে,
আমাকে বোঝানো হয়েছে, আমাকে বোঝানো হয়েছে যে তোমার বাড়িঘর সব দেখা হয়েছে, আমি লোক পাঠাইছি, সমস্যা নাই, তোমার বাবা মা রেডি হয়ে আসতে তাদের গোছাইতে আরো 1 মাস লাগবে, আমরা বিয়েটা পড়াই রাখি, পরে তোমার বাবা মা আসবে, সবাই আসবে, তখন উঠাই দেবে, এই ধরনের যদি বলেই থাকে ওকে। আমি আবার বাড়িতে ফোন দিছি, এরকম কেউ গেছিল কিনা একটা মেয়ের বাড়ি থেকে, তারা বললো যে হ্যাঁ একটা ছেলে আসছিল, তো আমি বলছি তো ওরা তো এইভাবে আমাকে বিয়ে দিতে চাচ্ছে, তোমাদের মতামত কি? তোমাদের তো আসতে, আমি আর যেটা বুঝছি এদের মতো ফ্যামিলির সঙ্গে একটা অ্যাডজাস্ট করার জন্য অনেক প্রস্তুতির দরকার আছে। তাৎক্ষণিক ভাবে আমাদের ফ্যামিলি বোধ হয় এটা করতে পারবে না, যেটা একটা মেয়েকে দেখলে একটা ভালো ধরনের গহনা টহনার ব্যাপারটা করা আছে, এগুলো তৈরি করার সময় লাগবে, এর বাবারও সময় নাই স্টক করে আছে। তাহলে বললাম যে ঠিক আছে, তাহলে আমি বিয়েটা করে রাখি, তোমরা যখন পারবে তখন এসে এটা সব দেখে শুনে দিও। রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বিয়ের দু একদিন পরেই আমি আমার বাসায় বউকে নিয়ে আসলাম, অবশ্য সাবলেট বাসায় না, আমি তখন সেপারেট একটা বাসা ভাড়া নিলাম রংপুর শহরে। নিয়ে আসার দিন থেকেই মেয়েটার বিহেভ আস্তে আস্তে পরিবর্তন দেখতে লাগলো, কেমন যেন একটা অহংকারী মানসিকতা, যেমন বাসায় এইটা আছে এইটা নাই কেন, ওইটা আছে ওইটা নাই কেন, এই ধরনের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করতে লাগলো। পরিণতি আমার ওই সংসারটা ওই সময় 21 দিন ছিল, 21 দিন পর আমি ওখান থেকে চলে আসতে বাধ্য হই।
পালিয়ে
না, পালিয়ে না, ওদেরকে বলেই আসছি যে তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব না।
একটু আগে আমরা এসএমএস পোল দিয়েছিলাম, যারা এখনো পাঠায়নি তারা সবাই এখন গণহারিয়ে লিখবে। ঘর জামাই কি জিনিস আপনি তো বুঝিয়ে দিলেন মোটামুটি,
ঘর জামাই কেউ থাকবে না,
যদিও ওর ঘর জামাই আসলে ও এখনো কিন্তু হয়নি, যায়নি ওদিকে ঘর জামাইয়ের দিকে, কিন্তু ওকে যেটা হয়েছে যে নেবার প্রসেসটা শুরু হয়েছে। হ্যাঁ, সেটার জন্যই প্রথম পানিশমেন্ট আসলে মেয়ের দিক থেকে আসছে, যতটুকু আমরা বুঝতে পারছিলাম। হ্যাঁ, তারপর
হ্যাঁ, তো আমি তো তখন ও চিন্তা করলো, ও আসলে ওইভাবে সমস্যাগুলো ক্রিয়েট করতেছিল এই জন্যই যে বাইরের বাসায় ভাড়া থাকা সম্ভব না, আমাকে নিয়ে ওর বাসায় নিয়ে যাবে ঘর জামাই করার জন্য, এই প্ল্যানটাই করছিল যে ওকে এইভাবে টর্চার করবি, এটা নাই এটা নাই, এইভাবে আর কি ওরা ফেস করতেছিল, যেটা আমি বুঝতে পারছি পরবর্তী। তো পরে বললাম ঠিক আছে, আমি যদি গাছতলায় থাকি তোমাকে গাছতলায় থাকতে হবে, যদি গাছতলায় না থাকো তো আমি না জানি আমার মতো, তারপর তুমি যেভাবে পারো প্রশাসনিক ভাবে বলো, যেভাবে পারো আমার বিরুদ্ধে দাঁড়ায়ও কোনো সমস্যা নাই, এইসব কথা বলে তুলে ঢাকায় চলে আসছে। ঢাকায় এসে ওই বড় কোম্পানির চাকরিটাও ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে হচ্ছে গ্রুপ ছোট বাট সম্মানটা অনেক বড় পাইলাম, ভালো একটা জব পাইলাম। আমি হেড অফিসে বসতাম, ধানমন্ডিতে আমার হেড অফিস ছিল, কোম্পানি থেকে গাড়িও দিছিল, গাড়িতে যাইতাম আসতাম সব জায়গায়, বিশাল একটা সোসাইটিতে মেশা শুরু করলাম। এই সময় একটু খারাপ হতে লাগলাম, অডেল টাকা, সংসারে অশান্তি, কি করব, আবার নেশা পথে পা বাড়াইলাম, প্রতিদিন 2 বেলা ফেন্সিডিল খেতাম, গুলশান বা অন্য অন্য এলাকায় ক্লাবে যেতাম, জুয়া খেলতাম, এই জিনিসটা আমার মধ্যে ছিল না কখনো,
জুয়া যুক্ত হলো।
হ্যাঁ, ক্লাবে যেয়ে জুয়া খেলতাম মাঝে মধ্যে অনেক হাজার হাজার টাকা, একদিন আমি 1 লাখ 1 লাখ টাকার উপরেও নষ্ট করে আসছি এরকম। যার দরুন এই চাকরিটা আমি বেশি দিন করতে পারিনি, যেহেতু অ্যাকাউন্টসের সঙ্গে আমার যেটা ফাইন্যান্সিয়াল ইয়ারটা ছিল
তারা আপনাকে ধরে ফেলে।
হ্যাঁ, ধরে ফেলে টাকা অ্যাডজাস্ট করতে পারিনি, প্রায় 3 লাখ টাকার মতো মাইনাস ফিগার ছিল, যার জন্য এইভাবে ধরা খেয়ে চাকরিটা চলে গেল। কোম্পানি আমাকে কিছুটা ছাড় দিল আর বাড়ি থেকে যেভাবে হোক 1.5 লাখ টাকা এনে জমা দিয়ে মুক্তি পাই, কিন্তু আবার সে বেকার লাইফ। তখন কি করব, না পারি সন্ত্রাসী লাইফে যেতে, না পারি কোনো দিক যেতে, সবকিছু। এর মধ্যে আরও একটা ঘটনা ঘটলো, ওই 21 দিনের সংসারের জন্য সে কনসেপ্ট করছিল আর এই চাকরিটা বছরখানিক করছে, এর মধ্যে ওর বেবি হয়।
ওকে, এইরকম একটা ভালো মন্দ সিচুয়েশনের মধ্যে আমরা একটু আমাদের এসএমএস পোলের রেজাল্টটা জেনে নিই। আমরা জানতে চাই যে কত শতাংশ মানুষ বলছে তারা ঘর জামাই থাকবে, কত শতাংশ মানুষ বলছে তারা ঘর জামাই থাকবে না। লেটস সি দ্য এসএমএস পোল রেজাল্ট।
ইয়েস 64%, নো 35%, নো কমেন্টস 1%।
প্রিয় শ্রোতা, আমার ধারণা ছিল যে 99% বলবে যে আমরা ঘর জামাই থাকতে চাই না, কিন্তু এসএমএস পোলের রেজাল্ট যেটা বলছে সেটা হচ্ছে যে 64% বলছে যে ইয়েস আমরা ঘর জামাই থাকবো না, 35 বলেছে নো, তার মানে 35 যদি খুবই বৃত্তবান শ্বশুর পান এবং খুব সুন্দরী বউ পান তাহলে তারা রাজি আছেন, 1% নো কমেন্টস, 1% হয়তো বা বিয়ে করতে চায় না। যাই হোক, 35 যারা আছেন তাদের জন্য আমরা একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনারা চাইলে প্লিজ আপনাদের ছবি সহ জীবন বৃত্তান্ত সহ আমাদের ফেসবুকের ইনবক্সে পাঠিয়ে দেবেন, আমরা দরকার হলে আপনাদের হয়ে একটা সার্কুলার দিয়ে দিব। তো যারা বৃত্তবান বাবা আছেন এরকম বিপদে আছেন এবং মেয়ে সুন্দরী আছে, তারা মোটামুটি এই 35% যারা আছে তাদের কাছ থেকে খোঁজ করে নিতে পারবেন আসলে
কি অবস্থায় রে। আমাদের ফেসবুকের ঠিকানাটাও এই ফাঁকে জানিয়ে দিই, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব, এবং একই সাথে এবিসি রেডিওর ফ্যান কিংবা মেম্বার যাই বলি না কেন সেটা হয়ে যাবেন। ওকে, আসতে চাই আপনার অপ্রিয় সত্যগুলোর কাছাকাছি, যেখানে একটা চরম সুন্দর মুহূর্ত, আপনি বাবা হলেন।
আমি বাবা হইলাম, একটা খবর পেলাম আমি তখন ঢাকায়।
মানে কি হলো, ছেলে অথবা মেয়ে?
ছেলে।
ছেলে হলো। ওকে, ছেলের বাবা হলেন আপনি?
ছেলের বাবা হলাম। প্রথম বাবা হওয়ার ফিলিং।
তখন আর কোনো চাকরি নেই, কিছু নেই?
না, চাকরি ভালো,
একটা সংসারও নেই এক ধরনের।
হ্যাঁ, সংসার ছেড়ে একটা চাকরি, ভালো চাকরি করলাম। নিজের সঙ্গ দোষে, নিজের বদ অভ্যাসের জন্য টাকা পয়সা নষ্ট করছি, চাকরিটা হারাইছি। এই মুহূর্তে বাবা হওয়ার ফিলিংসটা কি হতে পারে? আসলে যে প্রথম বাবা হয় তার ফিলিংসটাই আলাদা।
জি,
বাট আমি ফিলিংসের প্রকাশ করতে পারছি না, বরং চোখের জলটাই তখন বেশি আসছে।
সন্তানের জন্য কিছু কিনবেন সে টাকাও পকেটে নেই।
আমার উচিত তখন ছুটে যাওয়া তার কাছে, তাই সব কিছু ভুলে আমি কিছু না দিতে পারি আমার বাবাকে, আমি তো একটা চুমু দিতে পারবো, এই চিন্তা করে চলে গেলাম সেই রাতেই। রাতে বলতে আমি বিকেলে রওনা দিয়েছি, রাতে ওখানে পৌঁছাইছি, রাত দুটো বাজে
সম্ভবত।
একটা ঘটনা আছে বলেই টাইম টাইম উল্লেখ করছি। দুটো বাজে আমি ওখানে পৌঁছাইলাম বাসায়, তারপর কলিং বেল চাপার পর দেখলাম যে ওর বাবা দরজাটা খুলে দিল, মানে আমার শ্বশুর, খুলে দিয়ে কোনো কথা বললো না, সোজা ভিতরে রুমে চলে গেল। আমি একা অ্যাস্টনিস্ট হয়ে বাইরে সোফার উপরে বসে আছি, কেউ আগাচ্ছে না, তাকে ডাকবো কি করব না করব কিছুই বুঝতে না। শ্বশুর শুধু দরজাটা খুলে দিয়ে ভিতরে চলে গেল। এখন আমি কি করি?
যিনি স্ট্রোকের পেশেন্ট ছিলেন।
হ্যাঁ, তো আমি একটু জোরে করে ডাকলাম, আমার ওয়াইফের নাম শম্পা, বলতেছিলাম শম্পা কোথায়, আমার বাবাকে দেখবো, আমার তো মন অস্থির হয়ে আছে। তারপর বড় কষ্টের কথা, এখানে আমার ছেলেকে ওরা দেখতে দেয়নি, কেন দেয়নি জানি না, পূর্বের ওই সব কারণে হতো, এবং আমাকে খেতে দিবে বা শুইতে দিবে এরকমও কোনো ব্যবস্থা করেনি। হয়তো রাগ আছে, সকালবেলা ঠিক হয়ে যাবে এরকম ভাবছি, ভোরবেলা দেখব। কোনো ব্যবস্থা কেউ করলো না। কাজের মেয়েটা বললো, ভাইয়া খালু বলেছে সোফার উপরে শুয়ে থাকতে, শীতের দিন। তখন আমি সোফার উপরে এইভাবে কীভাবে থাকবো, খুব মানে আবার সেই পূর্বের রাগগুলো শরীরে ভেসে উঠতেছে। এটা একটা কথা, এটা কি জামাইয়ের কাজ, এটা কি জামাই থাকবে, শ্বশুর বাড়িতে জামাই কত আদর পায়, আমি কেন পাবো না, মনের মধ্যে এরকম। পরে আমি জোরে জোরে চিল্লাই চিল্লে বললাম, শম্পা তুমি কি আসবা, যদি আসো আমার সামনে আসো, না আসলে আমি এখনই বের হয়ে যাচ্ছি। কথাগুলো জোরে জোরে বলছি, বাট কেউ আসেনি। সবচেয়ে বড় সত্য, সেদিন কেউ সামনে আসেনি। আমি রাত দুটোর সময় আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি। এরপর থেকে দীর্ঘদিন তাদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করিনি।
এই সময়টা কত সময়?
এই দীর্ঘ সময়টা ছিল 3-4 বছর।
Not even with your son? কথা হয়নি
আমার ছেলেকে দেখিনি।
এই 4 বছর আপনি কি কিভাবে ছিলেন, কি করেছিলেন, একটু সংক্ষিপ্ত করে যদি বলেন।
এই 4 বছরের মধ্যে কিছু স্ট্রাগল বলতে, অল্প বেতনের চাকরি যেগুলো এগুলো করছি, গাজীপুরের দিকে ছিলাম কিছুদিন। এরপর হঠাৎ করে আমি এখন যে জবটা করি এখানে চাকরি পাই, গত 6 বছর যাবত এখানে চাকরি করতেছি। আর সবচেয়ে বড় লাস্ট যে কথাটা আপনাদেরকে আগেও বলিনি, অনুষ্ঠানেও বলিনি, যে কথাটা আমি লাইভ বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের এখানে কনসেপ্ট করার জন্য যে অনুরোধটা করছিলাম সেটা ছিল একটা মেয়ের জন্য। মানে আমার এই 6 বছরের লাইফে চাকরির প্রথম থেকেই মোবাইলের মাধ্যমে একটা মেয়ের সঙ্গে, আমি সংক্ষেপে বলছি, একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয় এবং একটা পর্যায়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক হয়, ভীষণভাবে প্রেমের সম্পর্ক হয়। আসলে আমি চারিদিক থেকে ভালোবাসা না পেয়ে পেয়ে অসহায় হয়ে গেছিলাম।
আফটার ইওর ম্যারেজ, রাইট? আফটার ম্যারেজ লাইফ এর এই ডিস্যাটিসফ্যাকশনের থেকেও এটা জন্ম কি? মানে আমি বলতে চাচ্ছি যে কি মেয়েটার সাথে আপনি জড়াচ্ছেন সেটা তো আপনার বিয়ের পরে নাকি বিয়ের আগে?
বিয়ের পরেই, ওইখান থেকে রাগ করে চলে আসে, ওই রাতে চলে আসার ফ্যাক্ট থেকে।
তারপর
এখানে নতুন চাকরি যখন পেলাম, ভালো চাকরিটা, এখান থেকেই শুরু আর কি। দিনকে দিন ওর সঙ্গে মানে খুব ভালো একটা রিলেশন শুরু হলো, তারপর অনেক কথা, অনেক গল্প, অনেক কিছু, তারপর প্রেম, তারপর তার মানে বলতে এইটা না যে তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক হয়নি, কারণ তাকে দু একবারই দেখছি, ফোনেই কথা হইতো বেশি। লাস্ট যেটা বললাম আপনাদের এখানে আসবো যে এই কথাগুলো বলার জন্য, সেটা হচ্ছে যে এই নিরুপায় হয়ে আমি এখন কি করতে পারি, আমার চারদিকে অন্ধকার, এখন কি আমি এই মেয়েটাকে বিয়ে করব, আমাকে এই মেয়েটাকে বিয়ে করা উচিত, আমার তো সংসার নাই, আমার বাচ্চাকে আমি দেখিনি, এখন পর্যন্ত আপনি দেখেন যে মনে হচ্ছে? হ্যাঁ দেখেছি, মাঝখানে একবার দেখা হয়েছে, সেটা কয়েকদিনের জন্য। সেই ঘটনাটা মানে পাস করে আসছিলাম, কিন্তু বলতে হয়।
জি বলুন।
হ্যাঁ, মাঝখানে আমি আবার গেছিলাম, যাই বলে বলুক আমার বাচ্চা তো আমি যাবো। মাঝখানে ওদের ভুল ভাঙানোর জন্য গেছি, তাদের মন পাইনি।
ওই সময়টাতে আপনি আপনার ছেলেকে দেখেছিলেন?
হ্যাঁ।
ওকে, তারপর ফিরে আসলাম একটা ওখান থেকে এক সময়।
হ্যাঁ, তারপর যেহেতু আমাকে ওরা কোনোভাবেই মেনে নিচ্ছে না, তারপর ফিরে এসে তো এই চাকরিটা পেলাম এবং একটা মেয়ের সঙ্গে জড়াই গেলাম। এখানে জড়ানোর পর লাস্ট ডেটে যেটা বললাম আপনার অনুষ্ঠানে আসার কথা, আমি
আপনি সিদ্ধান্ত নেবার জন্য মূলত আমাদের এখানে এসেছেন, সিদ্ধান্তটা আপনাদের কাছ থেকে আসুক যে আপনি কি জান, আপনি বিয়ে করবেন নাকি করবেন
এখন তো আমার কি করা উচিত।
আমি কিছু কোশ্চেন করি, আমি সিদ্ধান্তটা লিসনারদের কাছ থেকেই নিতে চাই এবং তাদের কিছু বিষয়ে আমি আপনাকে কোশ্চেন করে আপনি সেই বিষয়গুলো একটু পরিষ্কার করবেন। যে মেয়েটিকে আপনি লাভ করেন সে মেয়েটা কি আপনাকে বিয়ে করতে চায়?
হ্যাঁ শিওর।
তার পরিবার কি আপনার সম্পর্কে জানে?
একসময় জানতো না,
এখন সব জানে।
জানে মেয়েটাও, কিন্তু এখানে আমার আর একটা যেটা ভুল, যেহেতু ভুল শুদ্ধ করার জন্য আসছি আমি, আমার জীবনের ভুলগুলো মেয়েটা বলিনি। মেয়েটার সঙ্গে আমার সব ধরনের মানসিকভাবে যতখানি প্রস্তুতি দরকার, প্রেম ভালোবাসা ভালো লাগা সব কিছুই হয়েছে, বাট একটা জিনিস আমি সবসময় ওর কাছ থেকে লুকাই গেছি, আমার বিয়ে হয়েছিল জানে বাট আমার একটা বাচ্চা আছে এটা জানে না। তো আমরা দুজন ডিসিশন নিলাম বিয়ে করবো। তো আমি চাকরিও পেয়ে গেলাম, খুব ভালো স্যালারি আমি এখানে যা পাই তার ডবল প্রায়, যেহেতু অভিজ্ঞতার মূল্যায়ন করছে ওরা। তো ওখানে জয়েন করি, জয়েন করে বাসাও ঠিক করি। হঠাৎ রাতে একা শুয়ে আসি আর মনে মনে ভাবছি আসলে কি করা উচিত আমার, কি বিয়ে ভাই তো ডাকলো না, তার পরামর্শ পেলাম না, আবার এখন কি করব ভাবছি। হঠাৎ এটা কি আল্লাহর ইচ্ছা না কি কারণে হঠাৎ আমার মোবাইলে রিং হচ্ছে, ফোনটা ধরলাম, আননোন নাম্বার, একটা টিএনটি নাম্বার, টিএনটি কোডটা কেমন জানি পরিচিত মনে হচ্ছে। তো আমি ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে একটা ছোট বাচ্চার কণ্ঠ সরাসরি আমাকে বলছে, আব্বু তুমি কোথায় আসো, তুমি ভালো আছো, তুমি আসো না কেন? আর কিচ্ছু লাগেনি আমার মানসিক সব কিছু চেঞ্জ হওয়ার জন্য। আমি একটা বাবা ডাক শোনা প্রথম, কেমন লাগতে পারে যে শোনেনি ডাক হঠাৎ শুনলে তার কাছে সেই ফিলিংসটা আসবে আমার, সেটাই আসছিল। আমার এত সুন্দর একটা পৃথিবী পড়ে আছে, সেটা বাবা বলে ডাকছে তুমি আসছো না কেন? আমি চোখটা বন্ধ করে অনেকক্ষণ চুপ করে বসে থাকলাম। বিবেক আমাকে তখন খুব তাড়িত করতেছিল, আমার কি করা উচিত তখন? আমার ছেলেই আমাকে তো অ্যান্সার করে দিচ্ছে তুমি আসো না কেন, মনে হয় এটাই বড় অ্যান্সার। আর আমি যেগুলো করছি আগে যা করছি সব কিছু আবেগ। আমি তখন মানে বোঝার চেষ্টা করলাম যে আবেগ দিয়ে সব কিছু করা ঠিক হবে না। আমি তখন তাৎক্ষণিক কঠোর হইলাম, মনকে ফোন দিলাম, আমি সব সত্যগুলো বললাম, আমার ছেলে আছে, আমার ছেলে আজকে আব্বু বলে আমাকে ফোন করছে, আমার কি করা উচিত? মনও অবাক হয়ে গেল ওখান থেকে। সে আসলে খুব খুব ভালো একটা মেয়ে। আর যেটা বললাম, দেখো তোমাকে না পেলে আমি অনেক কষ্ট পাবো জীবনে, তোমার মতো মানে সাপোর্ট আমাকে লাইফে কেউ দেয়নি কখনোই, তোমার জন্য আমি এতটা বছর এই ছয়টা বছর খুব সুন্দরভাবে জীবন পার করতেছি, তুমি আসো বলে, না থাকলে আমি আবার ধ্বংস হয়ে যেতে পারতাম, আর সেই তোমাকে আমি কীভাবে ফিরিয়ে দেবো? কিন্তু সবচেয়ে বড় কথা মন এটাই জানো যে তোমাকে বিয়ে করলে হয়তো ভবিষ্যতে তোমার জীবনটা আরও নষ্ট হয়ে যেতে পারে, তুমি সব কিছু দেখবা জানবা। এর চেয়ে তোমার পড়াশোনা করছো, পড়াশোনা করো, ভালো একটা ছেলের সঙ্গে তোমার বাবা মা বিয়ে দিয়ে দেবে, তুমি সুখী হবা, এভাবেই।
এটাই ছিল আপনার লাস্ট
লাস্ট? হ্যাঁ। আর এই বাচ্চাটার জন্যই পরের দিন আমার ওয়াইফকে ফোন দিই এবং শ্বশুর শাশুড়ি সবার সঙ্গে কথা বলি, তাদের বিশাল একটা পরিবর্তন লক্ষ্য করি। সব ঘটনার মূলে আসলে আমি অনেক কিছুই জানতাম না, যেটা সেদিন জানতে পারছি। তার দুটো ছেলে ছিল, একটা বলছিলাম যে খুলনা বিআইটিতে পড়তো, ও পাশ করে একটা গভর্নমেন্ট জব করতেছিল ঢাকাতে শিক্ষা বোর্ডে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে। ছেলেটা গত এক বছর না দেড় বছর আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। এই শখটা ওরা বোধ হয় কন্ট্রোল করতে পারে আমার বাবা মা। আর ছোট ছেলেটা বুয়েটে পড়তো, সে স্কলারশিপ নিয়ে সুইডেন চলে যায়, এখন ওরা সুইডেনই আছে, ওখানে শুনছি সিটিজেনশিপ পেয়ে গেছে, এই দেশে আসবে না, এই জন্য তার পাশে কেউ নাই। ছেলেটাও আমার ছেলে না, তাদের নাতিটাও বড় হচ্ছে, জামাইকে এখন তাদের দরকার, হয়তো এই কারণেই তারা ভালো হয়ে গেছে।
আপনার জীবনটা এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আছে, রাইট?
হ্যাঁ রাইট, এখানেই দাঁড়িয়ে আছে। বাট আমি নিজেকে মনে করতেছি মানুষ ভুল করে, তারাও হয়তো আমার সঙ্গে ভুল করছে, নিজের বুঝটা বুঝতে পারছে। আমি একেবারে নিঃস্বার্থভাবে আমি তাদেরকে আমার সুন্দর দৃষ্টিতেই দেখতেছি, আমি চাই ভবিষ্যতে আমার ছেলেটা বউটা নিয়ে সুন্দর একটা সংসার করতে।
চমৎকার একটা হ্যাপি এন্ডিং। আমরা সবসময় বলে থাকি যে লাইফের যে ক্লাইম্যাক্স গুলো আছে, লাইফের যে সত্যগুলো আছে, সেগুলো আপনাকে একটা হ্যাপি এন্ডিং দেবে এটা আমরা কখনোই বিলিভ করি না। দীপু আজকে চমৎকার একটা হ্যাপি এন্ডিং আমাদের উপহার দিয়েছে, এবং সেই হ্যাপি এন্ডিং এর মূলে হচ্ছে একটা নবজাতক, একটা শিশু, একটা নিষ্পাপ শিশু। আমরা সবসময় এরকম একটা নিষ্পাপ পৃথিবী কল্পনা করি, এবং সেই নিষ্পাপ পৃথিবীর জন্য দরকার নিষ্পাপ মানুষ, এবং নিষ্পাপ মানুষের জন্য দরকার সমাজের যে সিস্টেম, সমাজের যে ব্যবধান, সমাজের যে বিভিন্ন অসঙ্গতি, সেগুলোর পরিবর্তন। জেবিএসবি ঠিক এই জায়গাটিতে কাজ করছে প্রিয় শ্রোতা। জেবিএসবি চিন্তা করে না যে জেবিএসবি তে গল্প প্রচার করবার পর, জেবিএসবি তে সত্য উদ্ঘাটন হবার পরে রাতারাতি সমাজ পরিবর্তন হয়ে যাবে। যারা আজকে শুনলেন, লাখো মানুষ আছেন এখানে, তার মধ্যে যদি দশজন মানুষও পরিবর্তন হন, দশজন মানুষও যদি দীপুর কাছ থেকে কিছু শেখেন, দীপুর জীবনের ভালো মন্দ সবকিছু মিলিয়ে আপনার জীবনে যদি ভালো অর্থে কিছু কাজে লাগে, তাহলেই জেবিএসবি সাকসেস। দীপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে, এবং আপনার ছেলের জন্য অনেক দোয়া থাকবে। আপনি এখানে এসেছেন, আপনার জীবনের অপ্রিয় সত্যগুলোকে আলোর সামনে তুলে ধরেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ।
আর আপনাকেও ধন্যবাদ, জেবিএসবি টিমের সবাইকে ধন্যবাদ, আমার কথাগুলো শুনছেন যারা সবাইকে ধন্যবাদ। সবার জন্য একটা অনুরোধ আমার, আমার জন্য না হোক, আমার তো এখন মধ্যম বয়স, একটা সময় হারিয়ে যাব, আমার ছেলেটা যেন মানুষ হইতে পারে। আমি জানি ওদের ফ্যামিলির মধ্যে থাকলেও মানুষ হবে, আমার এই নিয়ে কোনো আপত্তি নাই, কারণ ওদের আর চাওয়া পাওয়ার কিছুই নেই। তো ওর জন্য দোয়া করবেন প্লিজ।
প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিবতে দীপুর অপ্রিয় সত্যের এই পর্বটি এখানেই শেষ হচ্ছে। আমরা একটু পরেই ফিরে আসছি জেবিএসবির অন্য সেগমেন্ট নিয়ে। তবে যেটা বলেছিলাম যে অনুষ্ঠানের প্রথম থেকেই আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ প্যানেল থেকে বিশিষ্ট সমাজ বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক সাদেকা হালিম। তার কাছ থেকে আমরা এই মুহূর্তে ফোনে জানবো যে তিনি পুরো গল্পটা শুনেছেন এবং শোনার পর তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি। চলুন আমরা চলে যাচ্ছি ফোনে। সাদেকা হালিম, আপনি তো পুরো গল্পটাই শুনলেন, তো আপনার ওপিনিয়নটা আসলে কি?
আমি এতক্ষণ দীপুর এই সময় পর্যন্ত তার জীবনের যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে সে সম্পর্কে শুনলাম, এবং তার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সে যে এই কথাগুলো সে বলতে পেরেছে, আমি তাকে সেজন্য আগে প্রথমে অভিনন্দন জানাচ্ছি। কেননা অপ্রিয় সত্য কথা বলার জন্য কিন্তু একটা তীব্র মানসিক মনোবল থাকার প্রয়োজন, আর যেটা দীপুর মধ্যে দিয়ে প্রকাশ হয়েছে। আর সে যে প্রথমে আমি বলবো যে মাদকে আসক্ত হয়ে গেছিল, এটা আসলে আমাদের সমাজে আমি বলবো এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত সব পরিবারের মধ্যে ব্যক্তি নারী পুরুষ নির্বিশেষে ড্রাগের ব্যবহারটা, এবং এটার জন্য যে সম্পূর্ণরূপে আমি পরিবারকেই দায়ী করবো তা নয়, এটার জন্য আমাদের সমাজের বিভিন্ন এজেন্সি গুলো দায়ী, কিভাবে কোন পথে মাদক আসছে এবং এই মাদকটাকে এত সহজলভ্য করে তোলা হয় প্রথম দিকে, এবং পরবর্তীতে দেখা যায় যে তারা এই মাদকের থেকে বের হয়ে আসতে পারছে না। ফলে আমাদের পরিবারগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা তৈরি হইনি যে কি পরিস্থিতিতে আমি কিভাবে কোন ধরনের সমস্যা মোকাবেলা করবো।
এক্স্যাক্টলি ম্যাম, আমি একটু একদম ফোকাসলি যেটা জানতে চাচ্ছি যে আমরা তো এরকম দেখি যে একজন মানুষ কখনো কখনো একটা ভালো কাজ করতে গিয়ে অনেক বড় একটা অপরাধ করে ফেলেন, তো ওর জীবনেও আমরা দেখলাম যে একটা সময় ফ্যামিলিকে এক ধরনের সাপোর্ট দিতে গিয়ে, বোনকে সাপোর্ট দিতে গিয়ে সে এক সময় সর্বহারাতে গিয়েছিল।
হ্যাঁ, একটা সর্বহারা দলের সাথে সে জড়িত হয়ে পড়ে, কেননা তার মনের মধ্যে একটা অনুশোচনা ছিল যে সে যেহেতু মাদকাসক্ত সে সেভাবে জীবিকা অর্জনের উপায়টা খুঁজে পায়নি, তখন সে এই দলটির সাথে যোগ দেয় এবং পরবর্তীতে আমরা যে শুনছি যে সে চলেও আসছে। তবে তার মধ্যে যে অভাববোধ অনটন বোধ একটা অন্যভাবে প্রভাব করেছে, যার ফলে সে একটা আমি বলবো যে তার চেয়ে ধনী বা সচ্ছল পরিবারের একটি মেয়েকে বিবাহ করে, এবং সে সময় হয়তো সে চিন্তা করেনি সেভাবে, কেননা তার মনটা কিন্তু কোনো সময় স্থির হয়নি, তার অস্থিরতার মধ্যে তার জীবনে অনেক কিছু ঘটে গেছে। এবং বিয়েতে আমি তাই বলবো যে তার একটা ফসল এখন সে ঘরে একটি সন্তান আছে, এবং মধ্যখানে ছেলের টেলিফোনটা আসছে, এটা আমি মনে করি দীপুর জন্য এখন একটা টার্নিং পয়েন্ট এবং দায়িত্ববোধের সাথে টার্নিং পয়েন্ট যে সে এখন কি করবে, কেননা সে একজন পিতা এবং সে একজনের স্বামী। সেক্ষেত্রে আমি বলবো যে তার স্ত্রীর সাথে আগে কথা বলা প্রয়োজন পরিষ্কার করে, যে তাদের যে এত বছরের একটা ব্যবধান হয়ে গেছে, এবং তাকে যেহেতু ওই বাড়িতে কোনো সম্মানই করা হয় না, সেখানে সে কিভাবে ফেরত যাবে, এই বিষয়গুলো তাকে পরিষ্কার করতে হবে। কাউন্সিলরের মাধ্যমে মনোবিজ্ঞানের সাথে আলোচনা করে হোক, তাকে সেই সমস্যাগুলো আমার মনে নিরসনের দিকে যেতে হবে।
চমৎকার বলেছেন। আমি সবশেষে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে মানুষ তার জীবনের অপ্রিয় সত্যগুলো, গোপন সত্যগুলো বিবেকের তাড়না বোধ থেকে এত লাখো মানুষের সামনে বলছে এবং সেগুলোর পেছনে কি কারণ ছিল সেগুলো বলছে, সেগুলো করার ফলে এই ধরনের অপরাধ বা এই ধরনের ভুলগুলো করার ফলে তার জীবনে কি শাস্তি হয়েছে, বিবেক তাকে কতটুকু পেইন দিচ্ছে সেগুলো বলছে এবং বলার পরে সবাইকে বলছে যে আমার মতো জীবন যেন কার না হয়, এই যে অনুষ্ঠানের থিমটা যাহা বলিব সত্য বলিব, এই পুরো অনুষ্ঠানটাকে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে মূল্যায়ন করেন?
আমি অনুষ্ঠানটা মাঝে মাঝে শুনি এবং আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান, আমি এবিসিডি দিতেও স্বাগতম জানাচ্ছি যে তারা এই ধরনের অনুষ্ঠান করছে, বিশেষ করে এখনকার প্রজন্মের জন্য এই অনুষ্ঠানটা অত্যন্ত উপযোগী। ইভেন আমি মনে করি এই অনুষ্ঠানটা পরিবারের পিতামাতারও শোনা উচিত।
জি ম্যাম, আমি আপনার কাছ থেকে আমাদের শ্রোতাদের ব্যাপারে একটু জানতে চাইবো যে অনেক সময় দেখা যায় এখানে সে কেউ অপরাধ স্বীকার করলে হয়তো বা সে বলে ফেললো জীবনের এমন কোন একটা গূঢ় অপরাধ যে অপরাধটার সে স্বীকার না করলেও পারত, সে বিবেকের তাড়না বোধ থেকে স্বীকার করেছে এবং সেটার জন্য সে ভুল কিংবা বিবেকের বোধ থেকে স্বীকার করছে, তখন তাকে ডিরেক্টলি অ্যাটাক করা হয় যে তুমি অপরাধ করছো সুতরাং তোমাকেই শাস্তি দেওয়া উচিত। আলটিমেটলি তার গোলটা থাকে, যিনি এখানে প্রকাশ করেন, যে আমার মতো ভুল যেন কেউ না করে। ওই কথাটা লিসনাররা ঠিক, সব লিসনার আমি বলবো যে অনেক শ্রোতারাই ঠিক সেভাবে নিতে পারেন না, মানে তাকেই দোষী হিসেবে অ্যাকিউজ করেন, এটা আসলে করা উচিত কিনা?
আমি মনে করি একেবারেই করা উচিত না, এবং আমি শ্রোতাদেরকে দোষও দিচ্ছি না। কেন করে আপনি বলেছেন যে সব শ্রোতারা করে না, কিছু শ্রোতা করে, এটা হচ্ছে সামাজিকরণের মানে সমস্যা। আমরা এত সনাতনী মানুষ কাঠামো নিয়ে গড়ে উঠছি, আমাদের সন্তানদেরকে গড়ে তুলি, কিন্তু আমার সমাজটা কিন্তু এত সনাতনী নেই। আমাদের এখানে অনেক ধরনের ঘটনা ঘটছে, সেখানে আমি আমাদের মনের জানালা গুলো খুলে দিচ্ছি না, যার ফলে শ্রোতারা তখন বিচারকের জায়গায় দাঁড়ায়। আপনি যখন দীপুর কাহিনী শোনাচ্ছেন বা অন্য যখন একটা মেয়ে তার কাহিনী বলছে বা অন্য একটা ছেলে বলছে, তখন তারা জাজমেন্ট দিতে শুরু করে যে তুমি এটা ঠিক করনি, এটা ভালো করেছো, কিন্তু আমি বলবো যে করেছে সে যখন স্বীকারই করছে, সে তো অনুশোচনা নিয়েই স্বীকার করছে, তখন তার পাশে একটা বন্ধুত্বের যত বেশি আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিব, সে তত আমি মনে করি একটা ভালো পথে আসবে।
জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাদেরকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা, বিশিষ্ট সমাজবিজ্ঞানী সাদেকা হালিম। তার ওপিনিয়ন গুলো আমরা শুনলাম। একটু পরেই জেবিএসবি অন্যান্য সেগমেন্ট নিয়ে ফিরে আসবো, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব এবং একই সাথে এবিসি রেডিওর ফ্যান কিংবা মেম্বার যাই বলি না কেন সেটা হয়ে যাবেন। সাথে থাকুন, একটু পরেই ফিরছি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.